This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalavashar, Bangladesh.
বন্ধু মাটির টানে কারণ নির্জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ধরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। স্রষ্টার কাছে সত্যি অনেক বেশি কৃতজ্ঞতা। আজকের অনুষ্ঠানটা শুরু করবার ঠিক আগ মুহূর্তে কৃতজ্ঞতায় আমি আসলেই একেবারে মুহ্যমান, কারণ খুব অল্প সময়ের বিরতিতে আপনাদের কাছে একটা অনুরোধ রেখেছিলাম গত সপ্তাহে যখন অনুষ্ঠান করছিলাম, তখন অনুষ্ঠান শুরু করতে গিয়ে বন্ধু বারবার যেন কি এক অজ্ঞাত কারণে আমার মন আমার দৃষ্টি একটা জায়গায় নিমজ্জিত হচ্ছিল যে মানুষটির দুইটা কিডনি অলমোস্ট অকেজ এবং সে মানুষটির জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে। অনুষ্ঠান শুরু করবার এক মুহূর্তে বারবার সেই মুহূর্ত সেই দৃশ্যপট বারবার চোখের সামনে ভেসে উঠছিল। আমি তারপর আমার টিম মেম্বার্স ওদেরকে অনুরোধ করি ওদেরকে ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু এর মধ্যে তারা অনেক দূর চলে গেছিলেন, তখন আমি তাদের সাথে ফোনে যোগাযোগ করি। খুব অল্প সময়ের বিরতিতে আপনাদের সবার কাছে আমি অনুরোধ করেছি যে তাদের পাশে এসে দাঁড়ান, আবদুল্লাহর পাশে এসে দাঁড়ান। আবদুল্লাহর নাম্বারটা আপনাদেরকে দিয়েছিলাম 01928604878। আমি অবাক হয়েছি খুব স্বল্প সময়ের বিরতিতে আপনাদের সাথে আমার এই ইন্টারাকশন হয়েছিল ফোনের মাধ্যমে। ফোনে আমার সাথে যুক্ত হয়েছিলেন শারমিন, যুক্ত হয়েছিলেন আবদুল্লাহ নিজে, এবং আপনারা এর মধ্যে কি ধরনের রেসপন্স করেছিলেন, যেটি ভালোবাসা হয়ে আত্মবিশ্বাস হয়ে চমৎকার ভাবে ফিরে এসেছে আমাদের মাঝে। আবদুল্লাহ আজ সশরীরে আবার উপস্থিত হয়েছেন শারমিন, আজ হয়তো নতুন করে সাহায্য চাওয়ার চাইতে নতুন করে এই কথাটা বলতে এসেছেন যে সত্যি মানুষ মানুষকে এখনো ভালোবাসেন। স্রষ্টায় ভালো জানেন যে আবদুল্লাহ কতদিন বেঁচে থাকবেন এই পৃথিবীতে, স্রষ্টায় ভালো জানেন যে তার জন্য তিনি কি বরাদ্দ রেখেছেন, আর যতদিন বেঁচে থাকবেন ততদিন অবশ্যই আপনাদের ভালোবাসার এই চমৎকার অতি পার্থিব স্মৃতি সারা জীবন মুখ মনের মধ্যে ধারণ করে থাকবেন। আমার মনে হয় এটি একটি মানুষকে মৃত্যু পথযাত্রী কোনো মানুষকে বহু বছর বাঁচিয়ে রাখার একটা চমৎকার উপলক্ষ হতে পারে। এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য তুলে আজকে নিয়ে এসেছি শারমিন এবং আজকের সেই বন্ধুকে যাকে আমরা ডাক নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু পারিনি, ফাইনালি ফোনে যোগাযোগ করেছিলাম আবদুল্লাহ। আবদুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি। নিঃসন্দেহে আপনি অনেক বেশি এই খবরটাতে খুশি হয়েছেন যে আপনাকে ফোনে যোগাযোগ করার পর মানুষ কিভাবে রেসপন্স করেছে, কিভাবে তারা ভালোবেসেছে, যাদের সাথে আপনার মিনিমাম কোনো কানেকশন নাই, তারা আপনাকে চেনেও না জানেও না হয়তো কখনো কোনোদিন দেখেও নি, সে মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়িয়েছে।
গুরু আপনাকে অনেক ধন্যবাদ। আমি মানুষের কাছে হাত বাড়াইছি, আমি 18,720 টাকা পর্যন্ত পেয়েছি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জানেন আপনি এই ফিগারের মধ্যে হয়তো 5 টাকা 10 টাকা 15 টাকা 50 টাকা,
গুরু আপনি দোয়া করলে ইনশাআল্লাহ মানুষ আমাকে অনেক সাহায্য করবে। বলেন মানুষে ইনশাআল্লাহ আমাকে মানুষ বাসি টাকার জন্য, আমার তিনটা মেয়ে আছে ওদের জন্য অবশ্যই আপনার আমার পাশে দাঁড়াবে।
আল্লাহর অশেষ রহমত যে এত অল্প সময়ের মধ্যেই আপনাকে জাস্ট ফোনে নেওয়া এবং মানুষ সাথে সাথে সেটা রেসপন্স করেছে। 18,720 টাকা,
18,720
টাকা এই নাম্বার, যে নাম্বারটা আমি সেদিন বলেছিলাম আপনার সাথে এবার ফোনে কথা বলে, 01928604878। এবং সেই সাথে একটু কথা বলি আপনার প্রিয়তম স্ত্রী, আপনার ভালোবাসার মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত যে যিনি প্রতিজ্ঞাবদ্ধ আপনার সাথে থাকবার জন্য এবং তিনি আপনার সাথে আছেন পাশে আছেন সুখে কিংবা দুঃখে, সেই মানুষটিকে শারমিন সব মিলিয়ে আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। মানুষ কিন্তু ভালোবাসে, মানুষ ভালোবাসতে জানে, বহু হয়তো তিক্ত অভিজ্ঞতা আছে এই মানুষকে নিয়ে, কিন্তু এই মানুষকে নিয়ে অপরিচিত মানুষগুলোকে নিয়েই আপনার কিন্তু দারুণ এক অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে সেদিন, যারা আপনাকে চেনেও না জানেও না দেখেও নি শুনেও নি কখন আপনার কণ্ঠস্বর আপনার ডাকে সাড়া দিয়ে তারা এই পরিমাণ কন্ট্রিবিউশন করেছেন, কি বলবেন এগুলো প্রেক্ষিতে?
গুরু দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে যার কারণে আমরাও বাইরে আছি, যদি ভালো মানুষ না থাকতো আমরাও আসতে পারতাম না। আমার আর কেউ নেই গুরু যার কারণে আপনার কাছে আসছি। আমার তিনটা মেয়ে আমি খুবই অসহায়, অনেক কষ্টে আপনার কাছে এখানে আমি আসছি, অনেক সাধনার পরে। আমি আরো কয়েকবার আইসা ঘুরে গেছি, আপনার সাথে আমি যোগাযোগ করতে পারি না। যাক, আপনার মাধ্যমে আমি দর্জনের সাহায্য এবং ভালোবাসা খুব পেয়েছি।
আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত আপনাদের কাছে। আমি জানি যে হান্ড্রেডস অফ পিপল, ইনফ্যাক্ট থাউজেন্ডস অফ পিপল বললে হয়তো ঠিক শোনায়, যারা আমার কাছে আসেন এবং অনুষ্ঠানে আমার সাথে অংশ নিতে চান, যারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছেন। আমি নিতে পারি না, কারণ অনুষ্ঠানে একটি ফর্মেট আছে, অনুষ্ঠানের সাথে ঢাকা এফএম অথরিটিজের লোক যারা আছেন তারা জড়িত, আমাদের স্পন্সর তারা জড়িত। চাইলে আমি যে কোনো ইনফরমেশন, যে কোনো ডিসিশন নিতে পারি না, কিন্তু সেদিন কোন রকমের ফরম্যাট সবকিছু তোয়াক্কা না করে এই মানুষটির চোখের মুখের আদলটা আমার চোখের সামনে বারবার ভাসছিল দেখে হঠাৎ করে ফোনে নিয়ে বসেছিলাম। একদম নিয়মের বাইরে গিয়ে, ফরম্যাটের বাইরে গিয়ে, কোন রকমের প্ল্যান, কোন রকমের চিন্তা ভাবনার বাইরে গিয়ে। কারণ অনেক সময় চিন্তা ভাবনা করতে মন চায় না। জায়ন নামের একটি ছেলে যার সাথে ভার্চুয়াল মিডিয়াতে যারা কানেক্টেড থাকে তাদের, তারা জানেন যে প্রচুর ক্যাম্পেইন চলছিল ক্যান্সার আক্রান্ত এই ছেলেটিকে বাঁচানোর জন্য। ছেলেটি মারা গেছে গতকাল মোস্ট প্রবাবলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ছোট্ট একটি শিশু যার জন্য অনেকের কন্ট্রিবিউশন ছিল, ফাইনালি সে মানুষটিকে আমরা বাঁচাতে পারিনি। তাই মানুষের বাঁচা মরার প্রশ্ন যখন চলে আসে তখন নিয়ম মানতে কেন জানি মন চায় না। আমার বিশ্বাস মানুষ আপনাদের পাশে এইভাবেই দাঁড়াবে যেভাবে সেদিনও চিন্তা করেছিল। 01928604878 এই বিকাশ নাম্বারটিতে সবাই অবশ্যই অনেক অনেক করে কন্ট্রিবিউট করবেন, যাতে করে আব্দুল্লাহ অনেক বছর বেঁচে থাকেন, আপনি আপনারা বেঁচে থাকেন, বেঁচে থাকুক আপনাদের তিনজন সন্তান, ভালো থাকুন, সুখে থাকুন আপনারা। 01928604878 এটি তো আপনার নাম্বার আছে না? নাম্বার ঠিক বলছি কিনা দেখে নিন, 01928604878। ঠিক আছে, ঠিক আছে নাম্বার, আরেকবার বলছি 01928604878। আপনারা চাইলে কিন্তু বিকাশ করতে পারেন এই নাম্বারটিতে, এবং সেখানেই ভালোবাসার মাধ্যমে চমৎকার এক সেতু বন্ধন তৈরি হবে, যাতে করে কারো কিছু হোক আর না হোক এই মানুষগুলো তো অন্তত বেঁচে যাবে। আপনার কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। মানুষের এই ভালোবাসার প্রতি এই যে আস্থা আপনি জ্ঞাপন করলেন, এজন্য সত্যি আমাদের আমাদেরও মনের মধ্যে আত্মবিশ্বাসের জায়গাটা অনেকখানি পোক্ত হলো। আসেন একদম শেষ মুহূর্তে, শারমিন কি শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে।
আমি আর কি বলবো, আমি তো মানে কি বলবো, আমি নিজেই বলতে পারি না কি বলবো। আমার কষ্ট যদি কেউ বোঝে, কষ্টের কথা কারো কাছে বলতে পারি না।
একদম শেষ মুহূর্তে আব্দুল্লাহ অন্তত এই ভালোবাসা নিয়ে যান এখান থেকে, যে মানুষ আসলে ভালোবাসতে জানে, যে কারণে কোনো সম্পর্কের এতটুকু যোগাযোগ না থাকা সত্ত্বে এতগুলো মানুষ ভার্চুয়ালি আপনাকে দেখে বা না দেখে, শুনে বা না শুনে আপনাকে ভালোবেসেছে। এই মানুষগুলোকে উদ্দেশ্য করে আমার মনে হয় কৃতজ্ঞতা পোষণ করার সুযোগ আছে।
দেশের মানুষকে অশেষ ধন্যবাদ, আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আপনাকে বাঁচান, আমার বাচ্চাদেরকে বাঁচান। আমি দিলেন তো আড়াই বছর থেকে আমি ডায়ালিসিস করি, বেঁচে আছি, দুদিন পর পর ডায়ালিসিস করা লাগে, আপনারা আমার পাশে এসে দাঁড়ান, এই আমার অনুরোধ দেশের মানুষের কাছে, গুরুর কাছে।
বিদায় নিচ্ছি আব্দুল্লাহর কাছ থেকে, বিদায় নিচ্ছি শারমিনের কাছ থেকে, সাময়িক বিদায়। এই বিদায় যেন এরকম পার্মানেন্ট না হয় যে আমাকে আব্দুল্লাহ দেখতে পাচ্ছে না কয়েক মাসের বছরের ফেরে, অথবা আমি আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি না। আল্লাহ যেন আমার কপাল ভালো রাখেন, বহু বছর আমরা যেন এভাবে দেখতে থাকি, হাত মেলাতে থাকি আর বুক মেলাতে থাকি আব্দুল্লাহ। স্রষ্টার কাছে চেয়ে নিচ্ছি, প্রার্থনা করে নিচ্ছি আপনার সাথে আমার এই রিলেশনশিপটা বহু বছর থাকুক, এবং মানুষের ভালোবাসায় এই মেলবন্ধন অটুট থাকুক, সেই সুযোগটাও তৈরি করে দিক মানুষের। এবং মানুষ বলতে আমি আসলে কার্পণ্য করি না, মানুষকে ঘিরেই সব কিছু। দারুণ দারুণ দারুণ, আমি বিদায় নিয়ে নিচ্ছি শারমিন এবং আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মানুষের কথা বলছি, বিভিন্ন রকমের ফ্যাশন করতেছি, শীতকাল হচ্ছে ফ্যাশনের সময় না, বুঝছিস, বিভিন্ন রকমের ড্রেস আপ, বিভিন্ন রকমের গেট আপ নিয়ে যখন আমরা অনেক বেশি ব্যস্ত। শীতের মধ্যে প্রচন্ড কষ্টে আছে মানুষ, শীতার্থ মানুষজন বড় বেশি দুঃখে আছে। এই মানুষগুলোর উদ্দেশ্যে আমার একটাই, শুধু এফএম দোস্তি যে প্রোগ্রামটি আমরা কিক করেছি মঙ্গলবারে, সবগুলো মিলিয়ে এই 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 কমিউনিটির একটা আলটিমেটলি একটা বড় রকমের উদ্যোগের জায়গা তৈরি হচ্ছে এই শীতার্থ মানুষগুলোর পাশে থাকার জন্য। আমরা এই উদ্যোগটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই মা। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম বস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে। এবং আমাদেরকে বেশিক্ষণ প্রতীক্ষা কেন্দ্রে করতে হয়নি, আমরা আহ্বান জানানোর সাথে সাথে বন্ধুরা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। অনেকেই কিন্তু অলরেডি আমাদের কাছে কাপড় পৌঁছে দিয়েছেন। একটি কথা এখানে বলে রাখা একেবারেই সমীচীন বলে আমি মনে করছি, এই 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 যে উদ্যোগগুলো আমরা নিই, এই যে বিভিন্ন রকমের উদ্যোগ সামনে থেকে আমরা নেতৃত্ব দিই, এর পেছনে কিন্তু নিজেদেরকে শো অফ করার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। অ্যাকচুয়ালি আমরা হয়তো এই প্ল্যাটফর্মটা ইউজ করি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো একটা উদ্যোগ নেওয়ার সুযোগ আমাদের তৈরি হয়, আমরা হয়তো গর্বিত এই কাজের একটা অংশীদার হতে পারি, বাট এটার ওনারশিপটা কোনোভাবে আমরা নিজেরা নিতে পারি না। এবং আমি বিশ্বাস করি যে যারা কাপড় দিয়ে যাচ্ছেন, ইভেন এখন থেকে, মানে এখন থেকে যে এই ধরনের যতগুলো ক্যাম্পেইন আমরা ইনিশিয়েট করব, সবগুলোতে যারা কাপড় দিয়ে যাবেন, যাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হবে ওই উদ্যোগগুলো, তাদেরকে আমরা বেশি বেশি করে আমরা কিন্তু সামনে, মানে মানে মানুষ আরো যেন অনেকে ইন্সপায়ার্ড হয়, অনেকে যেন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি হয় মানুষের মধ্যে, অনেকে যেন এই ভালো কাজটা আরো বেশি করা যায়, সেই জন্য কম্পিট করতে পারে, সেই কারণে তাদেরকে আমরা বেশি করে প্রমোট করার চেষ্টা করব। তাই আমি রিকোয়েস্ট করব ইমাকে স্পেশাল এবং সেই সাথে আমার এফএম দোস্তি এবং ভালোবাসা বাংলাদেশের টিম মেম্বার্স যারা আছে, প্রোডিউসারকে স্পেশালি অনুরোধ করব যে সবার যেন নাম আমাদেরকে রেজিস্ট্রি আমরা করি, আমরা তারপরে সবারগুলো যেন একদম রিলিজিয়াসলি ফলো করা হয়, সবারগুলো নামগুলো রেজিস্ট্রি করা হয়, এবং কার কেমন কন্ট্রিবিউশন সেটা যেন আমরা সবার সঙ্গে উপস্থাপন করতে পারি। এবং অ্যাকচুয়ালি যদি আমরা এই কাজগুলোর হকদার কেউ হয়ে থাকে, এই কাজগুলোর কথা যদি একনলেজ করার ব্যাপার থাকে, তাহলে ওদের ব্যাপারগুলোই কিন্তু আগে চলে আসে, কারণ কাপড় কিন্তু তারা দিয়ে যাচ্ছে, আমরাও কাপড় দিচ্ছি, আমরা কিন্তু হাজার জন কাপড়ের মধ্যে আমাদের কাপড়টা একটা ছোট্ট কন্ট্রিবিউশন মাত্র, কিন্তু কাজগুলো কিন্তু আসলে করতেছেন কিন্তু আমাদের লিসনার্স কমিউনিটি, আমাদের বন্ধুরা। তো তাদের এই পার্টিসিপেশন গুলোকে আমাদের একনলেজ করা উচিত। আর আমাদের উদ্যোগটা এতটুকুই যে আমরা সামনে থেকে হয়তো সেই উদ্যোগটাকে গ্রহণ করেছি, এই এই এতটুকুই হয়তো আমরা এর কৃতিত্ব নিতে পারি। এবং এইভাবেই মানুষের প্রয়োজনে, মানুষের ভালোবাসার টানে, আমরা জানি যে ঢাকার অবস্থা তো মোটামুটি আছে, ঢাকার বাইরে উত্তরের জনপদ সীতার্থ মানুষগুলো যে কি পরিমাণ কষ্টে আছে সেটা কল্পনারও অধিক। সেই মানুষগুলোকে বাঁচানোর তাগিদে অনেকে ছুটে এসেছেন আমাদের আমাদের এই ঢাকা এফএম এর অফিসের 45 নাভানা টাওয়ার গুলশান 1 ঢাকা, এবং নাভানা টাওয়ারের 15 ফ্লোর, লিফটে 15, আপনারা সরাসরি এসেই ঢাকা এফএম এর অফিসে এসে কিন্তু আপনারা এই কাপড়গুলো পৌঁছে দিতে পারেন। আমরা অপেক্ষায় আছি, বসে আছি বন্ধু, অনেকেই জমা দিয়েছেন। এর মধ্যে একটি কাপড় দেখে আমি সত্যি লোভ সামলাতে পারিনি, তাদেরকে আমি আটকে দিয়েছি যে প্লিজ আমার সাথে আপনারা অন এয়ারে আসবেন, আপনাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে, যে যেমন আমাকে তাদেরকে দেখে চিন্তা এবং সামনে থেকে অনেক বেশি আধুনিক মনে হয়েছে, ঠিক সেরকম ভাবে মানুষের ভালোবাসা, যে তারা অনেক বেশি মানুষের ভালোবাসাটা বোধ করেন ভিতর থেকে, সেটা আমি অনুভূত করেছি। তাদেরকে আমি একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা প্রাণব ভালোবাসার বাংলাদেশে।
ধন্যবাদ গুরু,
থ্যাংক ইউ, থ্যাংকস দেওয়ার সাথে আসলে এটা আসলে সবারই দায়িত্ব, অনেক আমরা আসলে কাজটা শুরু করেছি প্রথম দিক থেকে, আপনারা এসে এভাবে কন্ট্রিবিউট করলেন, আপনার সাথে এসেছেন আপনার প্রিয়তমা স্ত্রী এবং আপনার একমাত্র
ছেলে,
পুত্র সন্তান, ছেলেটা তো মাশা আল্লাহ অসম্ভব রকমের কিউট একটা বাচ্চা। ওর বয়স কত এখন? তুমি আসার কারণে আমি আসলে ছোট বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করি, বাট আই এম নট গুড উইথ দ্য কিড, বাট আমি খুব পছন্দ করি। আমাকে হয়তো খুব বেশি ওরা পছন্দ করে বলে আমার মনে হয় না, কারণ যে ধরনের যেভাবে ওদের ল্যাঙ্গুয়েজ বা যেভাবে ওদের সাথে কানেক্ট করতে হয় সেটা আমি খুব বেশি পারি না, বাট আমি ওদের সঙ্গ নিজে খুব পছন্দ করি, ওদের সঙ্গ ওরা আমার আশপাশে ঘিরে থাকুক সেটা আমি খুব চাই। রূপম, অনেক খুশি হয়েছি তুমি আমাদের কাছে এসেছো বলে, আর আপনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং সাথে আপনার প্রিয়তম স্ত্রী একটু পরিচয় করিয়ে দিন আমাদের সাথে। তো সবকিছু মিলিয়ে হঠাৎ এরকম উদ্যোগ গ্রহণ করলেন কেন, মনে হলো যে মানুষের পাশে থাকা উচিত?
গুরু, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আসলে আপনি অনেক বড় মনের একজন মানুষ, যেখানে আপনার কথায় লাখো মানুষ ইয়ে করে থাকে। সেরকমই আমি যখন গত মঙ্গলবারে আপনার প্রোগ্রামটা শুনতেছিলাম তখন আপনার কথাটা আমার হৃদয়ে ছুঁয়ে যায়। আমি প্রতি বৃহস্পতিবার আপনার প্রোগ্রাম শুনতাম আগে, এবং এখন সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুই দিনে শুনি। তো যখন আপনি চাইছিলেন যে যারা ঢাকার বাইরে আছেন, ঢাকায় তো বিশেষ করে আছেন, একটা কথাই যে আমরা এখন অনেক বিকেলবেলায় যখন বাইর হবো ঘর থেকে তখন হয়তো চিন্তা করি কোন ব্লেজারটা পরবো,
একদম সত্যি
জি, কোন ড্রেসআপটা এখন করব।
বিশেষ করে আমিও যখন ঢুকি এন্ট্রি নি, আমার নিজের জ্যাকেটটা দেখে আমার লজ্জাই হচ্ছিল যে আমি মানুষের কাপড় সংগ্রহ করতেছি, আমি এত ফ্যারিস জ্যাকেট পরে ঢুকতেছি। ইনফ্যাক্ট আমাদের মন মানসিকতা কিন্তু এত বেশি চেঞ্জ হয় না অ্যাকচুয়ালি, আমরা কিন্তু ওই জায়গাতে এখনো পৌঁছাতে পারিনি যে না নিজের পোশাক পরিচ্ছদে খুব সাধারণ হবো। এখন আমি একটু প্রয়োজনে যাতে বেশি ফ্যাশন করতে যাই, অনেক সময় আমার অস্বস্তি লাগে, বাট এটা আমার ব্যক্তিগত একটা রোগ ধর, মানে রোগ টাইপ, ছোটবেলা থেকে এরকম করে করে অভ্যাস হয়ে গেছে। মানে আমি ঢোকার সময় অস্বস্তি লাগতেছিল যে মানুষ কত কষ্টে আছে, আমি মানুষের জন্য কাপড় কালেক্ট করবো, ওয়ারেজ আমি এত ফেন্সি টাইপ ড্রেস পরে এসেছি। জি প্লিজ
জি, ওই কথাটাই আমার কাছে খুব ইয়ে লাগছে। তখন আমি নিজে নিজে একটা মানে এম নেই আর কি, যে আমি কিছু কালেক্ট করব বা আমার ফ্যামিলিতে যেগুলো আছে সেগুলো আমি দিয়ে শুরু করলাম আর কি।
আচ্ছা,
তো আরো কিছু রেসপন্স আমি পাইছি। আমি আপনার ডিউটির ফাঁকে মানে আমার কাজের ফাঁকে যেটুকু সময় পাইছি আমি কিছু কালেক্ট করছি, আরো কিছু ইনশাল্লাহ কালেক্ট করব, সেটা আমি আপনার কাছে পৌঁছে দিব। ওই কথাটাই আমার কাছে খুব ভালো লাগছে এবং খুব অবাক হয়েছি। আসলে আমরা অনেকেই মানে খুব ভালোভাবে জীবনযাপন করছি, কিন্তু আমাদের সামনেই আমাদের পাশেই অনেকেই এই ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে শুয়ে থাকে, কখনো ডাস্টবিনের পাশে, কখনো ড্রেনের পাশে। তখন আপনার কথাটা আমার কাছে খুব ভালো,
এবং ডাস্টবিনের কথা বললেন দেখে মনে পড়লো, আমি সেদিন উদাহরণ দিচ্ছিলাম যে একটা কুণ্ডলীর মতো কি একটা যেন পাকানো, আমি যে গত শীতে আমরা আমার বাবা জানুয়ারি সেকেন্ড এই তারিখে এক্সপায়ার করেছেন, ওই দিন আমি মানে ইনফ্যাক্ট আমরা মৃত্যুবার্ষিকী তার পালন করি 27শে রমজান, বাট ওই দিনে আমি আবার নিজের উদ্যোগে যতটুকু পারি আমি কন্ট্রিবিউট করি। তো ওইভাবে আমরা কম্বল ডিস্ট্রিবিউট করতেছিলাম, এমন সময় দেখতেছি যে বাথরুমে যেখান দিয়ে ওই মানে একটা ক্যানেলের মতো হয়ে গেছে পাবলিক টয়লেটের পাশে যা হয় আর কি, ওইখানে জবুথবু হয়ে গোল হয়ে পুকলির মতো কিছু একটা পড়ে আছে। পরে কাছ থেকে গিয়ে দেখলাম 70 একজন মানুষ একটা কম্বল টাইপ কিছু একটা আছে যেটা দিয়ে একদম কুণ্ডলি পাকায় গেছে, দেখে বুঝবার উপায় না যে এর ভিতরে মানুষ আছে। সে একটু ধাক্কা দিয়ে তখন একটু নড়ে চড়ে উঠলো। তো মানে 70 মানুষ এবং বয়সের ভারে এতখানি মুজো হয়ে পড়েছেন তিনি যে একদম দলা পাকিয়ে গেছেন আর কি, মানে মনে হচ্ছে যে একটা একটা স্যান্ডউইচের মতো। আমি ওই ওই জিনিসটা দেখে তা যে কোনো মানুষের কলিজা ব্লাস্ট হতে বাধ্য, মানুষ যেমনই হোক না কেন, যে এইটা কিভাবে পসিবল? আমি আমার কম্বলে হচ্ছে না লেপ প্রয়োজন, লেপে হচ্ছে না কুইল, আর কত কি যেন বলে আর কি, এরকম প্রয়োজন, কত রকমের কাঁথার ডিজাইন, থাউজেন্ডস অফ টাকা এখানে স্পেন্ড করতেছি আমরা, এই এই রকম ভাবে একটা মানুষকে থাকতে হচ্ছে। এক্সাম্পলটা আমি সেদিন বলছিলাম, চোখে দেখা ঘটনা,
দেখা ঘটনা জি। আমি যখন কাজে যাই, আমি ঢাকার বাইরে, আমি একটা প্রাইভেট সেক্টরে আছি, তো সকালবেলা অনেকে দেখি কিন্তু আসলে যে ছোট ছোট বাচ্চারা অনেক কষ্ট করে, মানে যে একটা কথা বলছিলেন আপনি গত সপ্তাহে, উম মানে যেটা
জি জি, তামায় যেমন উম দেয় তার বাচ্চাকে,
উম দেয় যেরকম মুরগির বাচ্চাকে উম দেয়, এরকম মায়ের ডানার নিচে লুকিয়ে,
একমাত্র ভরসা ওদের,
লুকিয়ে থাকে। আসলে যে গুরু, আমার তো অতটুকু সামর্থ্য নাই যে আমি হাজার হাজার পিচ বিতরণ করব বা কম্বল বিতরণ করব বা ওই ধরনের কিছু বিতরণ করব। আমার যতটুকু সামর্থ্য আমার ঘর থেকে, আমার ফ্যামিলি থেকে, আমার বাচ্চার, আমার ছোট বাচ্চার যেটুকু পারছি আমি নিয়ে আসছি।
আলহামদুলিল্লাহ,
আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে গুরু। আপনার আসলে এগুলা অনেক মানুষ কিভাবে যে আপনাকে রিসপেক্ট করে সেটা হয়তো কিছুটা হলেও আপনি অনুভব করতে পারতেছেন, কিন্তু এর চেয়ে বেশি আমরা অনুভব করি।
অনেক খুশি হয়েছি এবং আপনার প্রিয়তম মানুষটিকে আমরা স্বাগত জানাই। অনেক খুশি হয়েছি এভাবে কষ্ট করে এসেছেন যে এই পুরো ব্যাপারটার সাথে আপনারা একাত্মতা পোষণ করেছেন এবং আপনাদের কন্ট্রিবিউশনের জন্য আমরা অনেক খুশি।
আমিও কি বলবো, আমি ওর সাথে একমত, আমিও চাই দেশের জন্য কিছু করার জন্য।
আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন, বিনিময়ে আপনাদের জন্য আমরা কি করতে পারি? রূপম অনেক ভালো থাকুন জি। আর আপনার ওটার নাম কি?
ছোট বেবি, তিন বছর বয়স, দেখে আসছি বাসায়।
আচ্ছা আচ্ছা, রূপম ওয়াসির জন্য আমরা অনেক দোয়া করি, দোয়া করি আপনাদের জন্য এভাবে সুখে থাকেন, শান্তিতে থাকেন।
গুরু, আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আমরা যে ডক্টর জেরিনকে হেল্প করছিলাম
জি,
ওনার অবস্থাটা এখন কি?
এখনো ক্রিটিক্যাল স্টেজ, সেটা এখনো ওভারকাম করতে পারেনি, বাট যতটুকু আমরা টাকা দিয়ে হেল্প করতে পেরেছি, টাকা ফিগারটা তো আমরা লাস্ট জানিয়েছিলাম আপনাকে। আজকে একজনকে ফোনে নেওয়ার কথা ছিল আমেরিকাতে, আমরা এখনো ফোনে তাকে নিতে পারিনি, হয়তো সামনের সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। ওখান থেকে 30,000 টাকা পাঠিয়েছেন, যেটা সরাসরি ডক্টর রানির অ্যাকাউন্ট নাম্বারে। সো টাকার কন্ট্রিবিউশন কিন্তু আসতেই থাকছে আর কি। সো সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল স্টেজ থেকে এখনো আমরা ওভারকাম হতে পারিনি, এই হচ্ছে অবস্থা আর কি। আর কালেকশন আসছে
এখনো। অনেকবার এসএমএস করছিলাম, কমেন্টস করছিলাম ডক্টর জেনিনের মানে সংবাদটা নেওয়ার জন্য, আসলে সেরকম ভাবে হয়তো আমাদের ইমাপুর
অনেক থাউজেন্ডস অফ টেক তোরদেশ নাই, আসলে ওর মধ্যে থেকে খুঁজে বের করা টাফ হয়ে যায়।
আসলে অনেক কমেন্টস আসে, অনেক মেসেজ আসে, সেটা
অনেক ভালো থাকবেন আপনি, অনেক দোয়া থাকলো আপনাদের দুইজনের জন্য, আর অবশ্যই দোয়া থাকলো রূপম এবং মাসির জন্য,
মানুষের সাথে গরিব দুঃখীদের পাশে এসে দাঁড়াতে পারে সেই জন্য অবশ্যই দোয়া করুন। জি জি, তাকে ধন্যবাদ, এবং যারা আছে এই মাহফুগ আছে, যারা কলা কৌশলী আছে, সবাইকে ধন্যবাদ। এই আমি শেষ করছি, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। অনুষ্ঠান যথারীতি আজকের যে অনুষ্ঠান যার জন্য আমরা মুখিয়ে থাকি বন্ধু, তাকে সে কিন্তু আমাদের সামনে উপস্থিত, এবং তাকে সাথে নিয়ে আমরা অনুষ্ঠানে এখন একদম আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, যাকে নিয়ে প্রতি সপ্তাহের এই মহেন্দ্রক্ষণে আমরা শুরু করতে যাই আমাদের প্রণাম ভালোবাসার বাংলাদেশ। আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। ওয়ালাইকুম আসসালাম।
আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি।
অনেকগুলো পিকচার দেখছেন রাইট, একদম স্লাইড পিকচার যেমন হয়, এর মধ্যে কিন্তু অনেকগুলো পিকচার আপনি দেখলেন। What do you feel? কি মনে হচ্ছে আপনার এই স্টুডিওটা দেখে? অনেকগুলো পিকচার, অনেকগুলো ঘটনা কিন্তু এর মধ্যে ঘটে গেল।
জি, কিছু কিছু স্বপ্ন থাকে, আমরা সবাই স্বপ্ন দেখি নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাব, বিশেষ কোনো জায়গায় কারো সামনে হব, কারো মুখোমুখি হব। আমার গুড লাক যে আমি এমন একটা জায়গায় আসতে পেরেছি, রিয়েলি অনেক প্রাউড ফিল করছি, আর তার চেয়ে বেশি ভালো লাগছে আপনার সামনে বসে আমি কথা বলছি। হয়তো বা এই চেয়ারটায় বসার জন্য অনেকেই স্বপ্ন দেখছে, আমার সৌভাগ্য হয়েছে আমি এখানে বসতে।
মাইস্ট্রো, চেয়ারটা কিন্তু অনেক এক্সপেক্টেড, হট সিটে সবাই বসতে চায় আসলে,
তো সেই ক্ষেত্রে রিয়েলি নিজেকে লাকি বলতেই হবে। আর আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার পরিচিত যারা আছে, আমার বন্ধু যারা আছে, আমার অনেক স্টুডেন্ট যারা, তাদেরকে আমি সবসময় ছোট ভাই বোন বলি, তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।
আপনার নিকনাম তো মহসিন, মহসিন তাই?
জি, আমার নাম মহসিন।
মহসিন, তাহলে শুরু করি আপনার জীবনের কথা, একদম ছোটবেলা থেকে শুনতে যাচ্ছি।
জি, আমি আমার জন্ম ভোলাতে, আর আমার জন্ম 1989। দেন ছোটবেলা থেকেই গ্রামে ছিলাম, ওখানে পড়াশোনা করতাম, বাবার বড় ছেলে আর অনেক বেশি আদরের ছিলাম, বাবা অনেক আদর করতো, মাও খুব আদর করতো, আর নানা নানার বড় নাতি ছিলাম, মানে একটা এক্সপেকটেশন ছিল অন্যরকম, মানে সবাই খুব আদর করতো। আর ওই সময় আমার এখনো মনে আছে, আমি যখন ফাইভে পড়ি, বাবা আমাকে কেটস কিনে দিয়েছিল, আমি আমার এক ফুফাদো ভাই কেটস কিনেছিল, তখন বাবাকে এসে পাশে বলেছিলাম যে আমার এক জোড়া কেটস লাগবে, সাদা হতে হবে, তো বাবা এনে দিয়েছিল। দেন মনে আছে এখনো, একদিন ক্লাস থেকে ফিরছিলাম, তো যেটা হতো আর কি গ্রামে, ঢাকা থেকে কোনো অতিথি গেলে আমরা কিন্তু অনেক হৈ হুল্লোড় করতাম, তারা ছিল আমাদের আলোচনার বা কেমন যেন চুরি ছুটি কাজ করতো, এটা জি ওই ব্যাপারগুলো
এটা হয়।
হ্যাঁ, তো আমি ফিরে দেখি আমাদের বাড়ির মানে সামনে যেই বড় একটা দরজা ছিল আপনার মাঠের মতো ছিল, ঢোকার সময় তো সব বাচ্চারা ওখানে দাঁড়িয়ে আছে, লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আমি খুব দৌড়ে দূর থেকে দেখি দৌড়ে আসলাম যে আসলে ওরা কেন এভাবে দাঁড়িয়ে আছে। তো আমার যেটা মনে আছে তখন কিন্তু ক্যামেরা ছিল, রিল ছিল ক্যামেরা, তো ওই ক্যামেরা দেখে আমার খুব ইয়ে হয়েছিল যে কি এত মানুষ দাঁড়িয়ে আছে।
আমি একটা চিন্তা করে আর কি কষ্ট পেলাম যে কোডাক কোম্পানি, তারা কিন্তু কল্পনা করেনি, কোডাক দে আর দ্য লিজেন্ড রাইট, ওই যে মানে ফ্রেমের ওই ক্যামেরায় এরা কল্পনা করেনি যে কখনো ডিজিটাল কোন ক্যামেরা এসে তাদের বিজনেসটাকে নিয়ে যাবে। ওরা যে ডিজিটালাইজেশন ক্যামেরাতে এই জিনিসটা কিন্তু প্রথম আবিষ্কার করেছিল কোডাকেরই একটা এমপ্লয়, কোডাকেরই এমপ্লয় সে আবিষ্কার করেছিল, কিন্তু তারা পাত্তা দেয়নি। এরা জোর করে এটাকে দাবিয়ে রেখেছিল যে না কোডাকের এই ফ্লেম প্রচলনটাই সারা জীবন হয়তো চলবে। মানে অনেক সময় মানুষ নিজের পছন্দ হয় না বোধ বিধায় যেটা নতুন কিছু আসে সেটাকে অ্যাডাপ্ট করতে পারে না, তাই ধ্বংসে পরিণত হয়েছে কোডাক, যার তারা মার্কেট থেকে তাদেরকে বাধ্য হয়ে কোডাকে অনেক বেশি সরে আসতে হয়েছে।
জি, তো আমি তখন দৌড়ে এসে একদম সামনে দাঁড়িয়েছিলাম, আমার এখন মনে আছে। তো ক্লাস ফাইভের নতুন বই ওই দিন আমাকে স্কুলে দিয়েছিল, বাংলা বইটা একদম বুকের সামনে ধরে রেখে আমি ছবিটা তুলেছিলাম। তো কিছু মুহূর্ত ছিল খুব আনন্দের, অনেক অনেক স্মৃতি ছিল, অনেক ভালো লাগা ছিল। আর ক্লাসে খুব আমি ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, আর ক্লাসে ফাঁস ছিলাম, এই জন্য টিচারও খুব বেশি পছন্দ করতো, ক্লাসে যারা ছিল আমার চেয়ে এই যে বড় তারাও খুব আদর করতো। আমার মনে আছে দুপুরবেলা, মানে দুপুরবেলা যখনই আমি কিছু খাবো নাস্তা করব, আমার ক্লাসে যারা একটু বড় ছিল, এই যে বড় ছিল, ওরা কখনো আমাকে কিছু করতে দিত না, বলতো আজ তোকে খেতে হবে নাস্তা, আমরা তোকে খাওয়াবো। আর টিচার যথেষ্ট আদর করতো। তো ছোটবেলা থেকেই মনে হয়েছিল যে খুব মিস করতাম, মানে ফিল করতাম বা এখনো ফিল করি স্যারদেরকে অনেক বেশি ভালোবাসি। আসলে আমরা ওই লেভেলের স্যারদেরকে যতটুকু রেসপেক্ট বা স্মরণ এখন করি, হয়তো এখন পেলে মানে তাদের সামনে ইচ্ছে করে একদম খুব পাঁচ হয়ে সালাম করি। এই দেন ক্লাস ফাইভে বৃত্তি দেয়া, আমি স্কলারশিপ বৃত্তি পেয়েছিলাম। আমার মনে আছে আমার একটা ভাতিজি ছিল সম্পর্কে, আমার ক্লাসমেট ছিল, ও প্রচন্ড জেলার ছিল আমার সাথে। তো আমাকে যে ইংলিশ পড়াতে আসতো ওর ভাষা ছিল আমার বাড়িতে ঢোকার ঠিক সাথেই। তো ওই আঙ্কেলকে ধরে রাখতো, আঙ্কেল পান খেতো, ও আঙ্কেলকে পান এবং চা খাওয়ার লোভ দেখিয়ে তার বাসা আটকে রাখতো, দেন ও অনেক সময় নষ্ট করে দেন উনি আমার বাসায় আসতো। তো যেদিন রেজাল্ট দিল বাবা বাজারে, শুনতে পেলো যে তিনজনের মধ্যে আমি একজন আছি, বাসায় এসে বললো, আসলে ওই সময় হয়তো অত কিছু বুঝিনি, অনেক চিৎকার করে কান্না করে, মানে চিৎকার করেছি অনেক, আম্মুর করে ঝাঁপিয়ে পড়েছিলাম। তো হঠাৎ করে মনে হলো, হ্যাঁ ওর নাম ছিল শিমু। তো আমি আম্মুকে বলছি আমি একটু থামো, আমি একটু শুনু, মানে শুনির সাথে দেখা করে করতে যাচ্ছি। গিয়ে দেখি ও তো একদম কান্নাকাটি করতেছে,
দুজনের মধ্যে কম্পিটিশন চলছে।
হ্যাঁ জি, তো এখন ও অনেক, ও এতদিন ওর বিয়ে শাদী হয়ে গিয়েছে। তো ও আমার ভাতিজি ছিল, বাট খুব ভালো বন্ধু ছিলাম ওই লেভেলে। দেন সিক্সে গ্রামে পড়াশোনা করেছি, তারপর বাবার খুব স্বপ্ন ছিল ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাবে। আমার বাবা বরিশাল বিএম থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। তো বাবা ছিল আমার ছেলেরা আরো ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, আর বাবা হলো আমার জীবনের আদর্শ আমার বাবা। এখনো মাঝে মধ্যে খুব ফিল করি কেন যেন মনে হয় আমি বাবা মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসি। তো তখনই বাবা খুব কষ্ট হয়েছিল সিদ্ধান্ত নিতে, বড় ছেলে হয়তো বা গ্রামে মানুষ সাহস করে না, মানে যতই টাকা পয়সা থাকুক একটু চিন্তা করে যে বাইরে পড়াবো অনেক টাকা পয়সা লাগবে, ঢাকা বা বাইরে পড়ানো মানে তাদের মধ্যে একটা এক্সট্রা বার্ডেন কাজ করে যে আসলে আমি এই সিদ্ধান্তে কতটুকু কন্টিনিউ করতে পারবো। বাবা অনেক সাহস করেই তখন বাসা থেকে বলতে গেলে পড়াশোনার জন্যই আমাকে বের করে দিল। খুব কষ্ট হতো যখন, এখনো মনে আছে দুই তিন মাস পর ১৬ দিন ১৮ দিনের বন্ধ পেতাম, মা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতো, কাঁধে ব্যাগ নিয়ে আমি যখন যেতাম আম্মা যতক্ষণ দেখতো আমাকে তাকিয়ে থাকতো। আমি খুব ফিরতাম খুব অল্প, আসলে সামনে পা চলতে চাইতো না। হোস্টেল লাইফ আমরা সবাই জানি একটু কষ্টে টাফ, অনেক এক্সপিরিয়েন্স ফিল হতো। তখন ফোন ছিল না, বাবা মানি অর্ডার করতো, টাকার নিচে মানি অর্ডারের নিচে ছোট্ট একটা জায়গা থাকতো, ওখানে সবসময় একটা কথা লিখতো, কেন যেন লিখতো আমি জানি না, ইন ফিউচারে সেই বাবার কথাটা সত্যি হলো। বাবা আমাকে লিখতো যে পড়াশোনার সবচেয়ে বড় সম্পদ, সম্পদ চুরি হয়ে যায়, নদী ভেঙে যায়, ডাকাতি হয়ে যায়, কিন্তু ওই একটা জিনিস
তেমনি আসে আছে লাঠিও পাঞ্জাবি তোমার দিতে একটাও আছে নেই সেখানে অনুদেহ শুধু তোমার আসানের ধ্বনি আজ শুনি ভাঙাবে না ঘুরে ঘুম জানি শুধু শুনি না তোমার
মহসিনের জীবনের কথা শুনতে শুনতে অনেক মানুষ কিন্তু কানেক্টেড হয়ে গেছে মহসিন, মহসিন রিলেটেড অনেক কথা বলছেন, অনেকে আমাদের সাথে আছেন। আবদুল্লাহর অসুখের ব্যাপারে অনেকে অনেক রকম ইনফরমেশন দিতে চেয়েছেন, আবদুল্লাহর নাম্বারটা অনেকে জানতে চেয়েছেন, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার বলে দিই, মোহাম্মদ আবদুল্লাহ 01928604878। এবং অনেকে কিন্তু আমাদের অ্যাড্রেসটা জানতে চেয়েছেন, যারা আমাদের এখানে সরাসরি এসে শীতের কাপড় দিয়ে যেতে চান, আমরা বলি 45 নাভানা টাওয়ার গুলশান 1 ঢাকা, এবং এটা লিফটে 15 ঢাকা FM এর আমাদের অফিস, আমরা 24 আওয়ার্স আমরা ওপেন, আপনারা আসলে আমরা এটা গ্রহণ করব, এবং আমি যতক্ষণ প্রোগ্রাম চলছে সময় যদি আপনারা আসেন অবশ্যই সেটি আমরা গ্রহণ করার সুযোগ পাবো, এবং আই উইল বি প্রিভিলেজড যে তাদেরকে সাথে নিয়েই আমি অনুষ্ঠান ইন্ট্রোডিউস করার সুযোগটা আমার তৈরি হবে। এবং আপনাদের যে নাম্বার সেই নাম্বারটা একটু বলে রাখছি 01841904928, 01841904928, এটি হচ্ছে ঢাকা FM এর এই এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন শীত বস্ত্র রিলেটেড কোনো ইনফরমেশন জানার জন্য। ঠিকানাটা আরেকবার বলছি 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1 ঢাকা 1212। আপনাদের অপেক্ষায় আছি বন্ধু, অবশ্যই আমি তো এখন আছি দীর্ঘ দেড়টা পর্যন্ত, আপনারা যদি এরোমা থেকেও চলে আসেন শীতের কাপড় নিয়ে অথবা শীতের কাপড়ে কন্ট্রিবিউট করতে চান সে ধরনের কোনো তথ্য নিয়ে, তো অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা কিছু টেক্সট নিয়ে নিই, তারপর আবার ফিরে যাবো মহসিনের কাছে। মহসিনের বাবা কি লিখতেন এবং কেন লিখতেন সে কথাটা কিন্তু গিয়েই শুনবো মহসিন, এবং তার আগে বন্ধুরা কি বলছে সেটা একটু শুনে নিই।
মহসিনকে নিয়ে ফার্স্টে যে কথাটা আমি বলতে চাচ্ছি, অনেকেই অনেক অনেক কমেন্ট, প্রায় 1000+ কমেন্ট যে মহসিন ভাই দেখতে অনেক সুন্দর এবং তার ছবিটা নায়ক ফেরদৌস, সেটা অনেক ভালো লাগবে বন্ধু। উমর ফারুক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, গুরু অনেকে অনেক টাকা নষ্ট করেন কিন্তু গরিব মানুষকে দান করেন, আশা করছি আপনাদের এই কাজটি অনেক সফল হবে। মোহাম্মদ আমিন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি দেশের বাইরে থাকেন, তিনি কিভাবে আমাদের সঙ্গে আমাদের
পাশে, অনেকেই কিন্তু ফরেন থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চেয়েছেন, তাদের ক্ষেত্রে একটা কথাই বলা, আমরা যেহেতু কোনো টাকা সরাসরি কন্ট্রিবিউশন নিই না, আমরা জানি যে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন আছেন, তাদের মাধ্যম দিয়ে হলেও আপনারা কিন্তু আমাদের কাছে কাপড়গুলো, গরম কাপড়গুলো পৌঁছানোর ব্যবস্থা করতে পারেন। সরাসরি কোনো অর্থ সাহায্য আমরা এন্টারটেইন করি না, আমরা চাই যে সরাসরি শুধুমাত্র কাপড়ই আমাদের কাছে আসুক, যে কাপড়গুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্যাকিং করি, যা করি আর কি, আগের দিনগুলোতে তাই করেছি, আপনারা দিয়েছেন আপনাদের সাথে নিয়ে প্যাকেজিং করেছি এবং আপনাদের সাথে নিয়ে সে মানুষগুলোর কাছে কাপড়গুলো আমরা পৌঁছে দিয়েছি, এবারও তার ব্যত্যয় হবে না এমনটি হবে। আরো টেক্সট দিতে থাকে, একজনের নাম আমার চোখে পড়লো লিমা, তার শাশুড়ি শুনছে, অনেক শুভেচ্ছা তাকে জানাচ্ছি, এবং তিনি আমি আমার প্রোগ্রাম প্রায় ফলো করেন, এজন্য সত্যি ভালো লাগছে এই জিনিসটা জেনে। এবং আরো আরো অনেক টেক্সট, কিছু টেক্সট আরো নিয়ে নিই।
মাসুম বিল্লাহ মিসবা আছেন আমাদের সঙ্গে মিরপুর 2 থেকে, তিনি লিখেছেন তিনি তার এলাকা থেকে কাপড় সংগ্রহ করে আমাদের ঢাকা FM এর অফিসে পৌঁছে দেবেন। মোহাম্মদ তৌহিদুল ইসলাম আছেন, তিনি লিখেছেন শীত বস্ত্র তিনি জোগাড় করছেন, কিভাবে আমাদের কাছে পৌঁছে দেবেন। আমরা কিন্তু বলে দিয়েছি বন্ধু, আর আমাদের ফোন নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি 01841904928, এই নাম্বারে ফোন করে কিন্তু যে কোনো তথ্য আপনি জানতে পারবেন। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান এক ঢাকা 1212। সো বন্ধু অবশ্যই কিন্তু আপনি যতটুকু সংগ্রহ করেছেন কাপড় ঠিক ততটুকুই কিন্তু আপনি পৌঁছে দিতে পারেন আমাদের এই অ্যাড্রেসে।
এক্স্যাক্টলি, ওভার টু মহসিন। মহসিন, বাবা কি লিখছিলেন?
হ্যাঁ জি গো, তো তখন পড়তাম বাবার ওই ছোট এমনিতে চিঠি পাঠাতেন, বাট টাকা পাঠানোর সময় ছোট্ট জায়গাটা কখনই খালি রাখতেন না, খুব ছোট ছোট অক্ষরে বেশ কয়েক কিছু লাইন লিখতেন। আমার এখনো হয়তো বা জিনিসগুলো আমার কাছে নেই, বাট একটা সময় ছিল সবগুলো আমি রেখে দিতাম, মনে আছে পিয়ন সাহেব টাকা দিত, যে ওই অংশটা কেটে দেওয়ার সুযোগ ছিল, তো ওটা আমি রেখে দিতাম। তো বাবা সবসময় বলতো যে আসলে পড়াশোনা করো, এটাই সবচেয়ে জীবনের সবচেয়ে বড় সম্পদ,
যেটা চুরি হয় না,
যেটা চুরি হয় না, যেটা মানুষ নিয়ে যেতে পারে না, চিন্তাই হয় না। তখন অত কিছু বুঝতাম না, হোস্টেলে ফার্স্টে যাওয়া অনেকটা খাপ খাইতে মানে পারছিলাম না, মানে কেমন যেন মনে হচ্ছিল। তিনতলায় থাকতাম মনে আছে, কন্টেইনারে করে পানি তুলতে হতো, কারো মানে কাউকে খেতে দিত না, যে যাও তোমার তুমি নিয়ে আসো নিজেকে। তো এরকম অনেক এক্সপিরিয়েন্স। বাবার সাথে সবসময় যোগাযোগ করার সুযোগ ছিল না, একদিন অনেক সময় টাকা যেতে দেরি হতো, দেখা গেল টাকা ফুরিয়ে গেছে, চিঠি লিখতাম, চিঠি যেত, দেন বাবা টাকা পাঠাতো। তো সবচেয়ে বেশি দাঁতে ছিল আমার লাইফের একটি সকাল, একটি ক্লাস, মনে আছে হাতে একদমই টাকা নেই, ফ্রেন্ডের কাছ থেকে চাচ্ছিলাম, ঠিক ওইভাবে পাচ্ছিলাম না, ওরাও আসলে স্টুডেন্ট, ওদের সবার কাছে সবসময় থাকে না। তো হোস্টেলে যেটা হয়, আমরা যারা হোস্টেলে আছি আর কি, মুড়ি, চানাচুর, চিড়া, এই জিনিসগুলো থাকে বা আমরা রাখি। তো একদিন সকালে, আমাদের সকাল ছিল 7টা-8টায় এরকম হতো, তো সবসময় নাস্তা করার সুযোগটা হতো না। তো একদিন না খেয়ে ক্লাসে যাওয়া, এত সিক হয়ে গিয়েছিলাম, ক্লাসে বসে মনে হচ্ছে পড়ে যাচ্ছি, ক্লাস টিচার আমাকে খেয়াল করছে যে আমি কিছু একটা আমার হয়েছে। তো আমার ফ্রেন্ডকে বললো মনে খুব সিক, ওকে হোস্টেল নিয়ে যাও। ওরা আমাকে দেহ দিয়ে নিয়ে আসছিল, আমার মনে আছে যে ভাইস প্রিন্সিপাল স্যারের বাসার সামনে একদম পড়ে গিয়েছিলাম, মানে হাঁটতে পারছিলাম না, কারণ হোস্টেলে ডাক্তারের খাবারটা হতো খুব আর্লি, মানে 7টা-8টায় আমাদের খাওয়া হয়ে যেত, 11টা-12টা অফ, দেন লং একটা টাইম কিন্তু বাচ্চা ছিলাম ক্লাস 6। তো ওই দিন খুব ফিল করছি আসলে যে প্রিয় মানুষগুলো কাছে না থাকলে কেয়ার, নিজের কেয়ারটা ঠিক ওইভাবে নেওয়া হয় না, খুব ফিল করতাম সকালে ঘুম থেকে উঠে। ক্লাস 5-এ যখন বৃত্তি দেই, তখন সবসময় মা বসে থাকতো, আমার সেজো মামা মইনুদ্দিন, উনি সবসময় আমার পাশে জেগে বসে থাকতো, ওই জিনিসগুলো খুব মিস করতাম, সকালবেলা মা চা, রাতের বেলা দাদু বলতো যে তোমার ছেলেকে ডিম খাইয়ে
কি আমাকে একটু পারমিশন দিবে, এই সুযোগটা আমি নিতে চাচ্ছি অ্যাকচুয়ালি। ওই এই এই তুমি এই জিনিসটা ফিল করছিলে রাইট, যে তোমার মা যে বসে থাকতো স্কলারশিপ পরীক্ষা দেওয়ার সময়, এবং যখন অসুস্থ হয়ে পড়ো তখন মা বাবা এদের এফোর্টটা কি জিনিস বুঝতে পারছো, তাই তো? এরকম অভিযোগের যুগ কিন্তু হাজারো মায়ের, লাখো মায়ের আছে, ইনফ্যাক্ট কোটি মায়ের আছে, তাদের একজন কিন্তু আমাদের স্টুডিওতে আজকে বসা, যে যে এফোর্টটা আমরা দিচ্ছি অবারিত ভাবে, যে এফোর্টটা আমরা দিয়ে চলেছি সকাল সকাল সন্ধ্যা, আমাদের ধ্যান জ্ঞানে যাদেরকে নিয়ে চিন্তা ভাবনা, তারা কি আমাদেরকে সেইভাবে ভাবছে কিনা। খুব ভালো হয় যেহেতু খুব প্রাসঙ্গিক ভাবে তোমার ঘটনাটা এসেছে, আমি কিছু কয়েক মিনিটের জন্য এই ফ্লোটটা নিতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, ইমার মা আজকে উপস্থিত আমাদের স্টুডিওতে, এবং যেহেতু কথাগুলো আসলো আমি বিষয়টা একটু রিলেট করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। এবং কি যেন বলছিলাম মহসিন, যে যখন এই ধরনের পরিস্থিতি হয় তখন মায়ের এই কন্ট্রিবিউশনের কথাগুলো মনে পড়ে,
খুব বেশি মনে পড়ে।
তখন কি মনে হচ্ছিল যখন তুমি অসুস্থ হয়ে পড়লে, বা স্কলারশিপের যে দিনগুলোর কথা বলছিলে, মায়ের কোন ঘটনাগুলোর কথা মনে পড়ছিল তোমার?
আসলে আমার, আমি পড়তাম বারান্দায়, মা পাক করে থাকতো, তো কিছু ভুল পড়লে মা দূর থেকে বলে দিত, ইক বানান কিন্তু ই পরে জি একটা না দুটা, কিন্তু
আচ্ছা সব দিকে খেয়াল আছে,
সব দিকে খেয়াল ছিল, তার পড়াশোনা থেকে শুরু করে আমি কি খাচ্ছি কি না খাচ্ছি, এখন আমার কি,
কিন্তু কাছে থাকার সময় তো সেই কন্ট্রিবিউশন গুলো মনে পড়তো না, সেভাবে ফিল হতো না রাইট? হ্যাঁ, কিন্তু যখন দূরে চলে আসলেন তখন বুঝলেন যে মায়ের এই কন্ট্রিবিউশন, এই ছোট ছোট কন্ট্রিবিউশন গুলো কত বেশি মারাত্মক। ইমা, এই ফিলটা কি হয় সব সময় আমাদের মধ্যে? ইমা কিন্তু একদম খুব কম বয়সী একটা মেয়ে, এই জেনারেশনের অ্যাকচুয়ালি, তো আমি একটু জানতেও চাই, ইমাকে বেস করে আমি আসলে অনেকের কাছেই কোশ্চেনটা রাখতে চাচ্ছি। এই যে মহসিন যে জিনিসটা বললো যে ফিলটা হয় যখন দূরে আসছি থাকি, তো সেক্ষেত্রে তোর তো দূরে আসার আপাতত সেই সুযোগ হয়নি, বাট সেই ফিলটা কি করতে পারিস যে মা কাছে ওইভাবে না থাকলে, মা ওইভাবে ভালো না বসলে, মা ওইভাবে আমাকে সকাল থেকে সন্ধ্যা অবধি ওইভাবে আমার যত্ন না নিলে আমার কি বেহাল দশাটা হতো, সেটা কি ফিল করতে পারিস?
সেটা খুব বেশি ফিল করি যখন সকাল থেকে একদম রাত পর্যন্ত বাইরে থাকি। তখন আম্মু ফোন না দিলে কি ব্যাপার, আম্মু তো একটু পর পর আমাকে ফোন দেয়, ঘন্টায় ঘন্টায় পারলে ফোন দেয়। তা আম্মু কেন আজকে ফোন দিচ্ছে না, মাঝে মাঝে নিজে থেকে ফোন দেয় আর আম্মু তো ফোন দেয়।
কেন মাঝে মাঝে নিজে থেকে মনে হয় না যে একটু বেশি বেশি করতেছে, বিরক্ত লাগে না?
যেমন
দেখা যাচ্ছে বন্ধু বান্ধব নিয়ে খুব মজার মধ্যে আছিস, তার মধ্যে বারবার ফোন,
হ্যাঁ এই তুমি খেয়েছো, তুমি কখন আসবা, এত লেট কেন, হ্যাঁ এই জিনিসগুলো আমার যখন প্রশ্ন করে তখন বলি উফ আম্মু তুমি কেন এরকম করো, আমি তো আসবো, এমন না যে চলে যাচ্ছে আমি তো আসবো। তখন আসলে আবার যখন দেখি যে ফোন দিচ্ছে না তখন আবার চিন্তা হয় কেন ফোন দিচ্ছে না, এই জিনিসগুলো তখন যখন দেয় না তখন খুব বেশি মিস করি।
কেন সেটাই বলছিলাম যে মহসিন দূরে থাকতে চায় এখন, কিন্তু আরো হাড়ে হাড়ে টের পাচ্ছে, বা যে অনুভূতির কথাগুলো বলছিল যে সেই অনুভূতির জায়গা থেকে একটা মা কিন্তু মুখিয়ে থাকেন তার মমতার জন্য, তার ভালোবাসার জন্য, কিন্তু আমরা ছেলে বা মেয়েরা সেই ফিলটা হয়তো কাছ থেকে অনুভব করতে পারি না। এবং অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি, আমাদের ইমার মা এখানে উপস্থিত এবং আপনি আমার মা তুল্য, আমি অনেক শ্রদ্ধা জানাই আপনাকে। এবং এই যে ইমা এই ধরনের মাঝে মাঝে যে ইমার মতো যারা এই বয়সী তারা অনেক সময় হয়তো সেভাবে সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে করা হয়ে ওঠে না, কিন্তু আমরা বুঝি যে সবকিছুর আড়ালে তারাও কিন্তু প্রচন্ড রকম ভালোবাসে। কেমন ভালোবাসিস মাকে?
অনেক অনেক, কিন্তু
বলিস না,
হ্যাঁ
বল আজকে শুনি, বাসিস তো ভালো,
কতখানি
ভালোবাসিস?
আমি সবসময় বলি
মা সবসময় বলবে, মেয়েরা কখনো বলবে না, এটা তো কেন এত ফর্মাল কেন পরস্পরকে, যে কোনো একটা ভালো কিছুর জন্য তাকে ধন্যবাদ দিবা বা তার তার প্রশংসা করবা, কেন মাকে বলতে এত এত আলস্য কেন?
কেন জানি গুরু বললে মানে বলা হয় না, কিন্তু আব্বুকে বলা হয় যে আব্বু তোমাকে অনেক ভালোবাসে, আব্বু আসলে অনেক বেশি বকা দেয়। তো
না আম্মু তো ভালোবাসবে, আম্মু তো কন্ট্রিবিউট করবে, ব্যাপারটা এরকম।
এনিওয়ে
আমি আমি
বকা দেয় এটার জন্য
আমি তোর মায়ের কাছে বরং ফিরে যাই। এই যে কেমন আপনার লক্ষ্মী বাচ্চা না দুষ্টু বাচ্চা, কেমন এটা ইমা?
আছে লক্ষ্মী আছে দুষ্টু আছে, পরে যদি বলি কোনো কিছু যে বাইরে বাড়লে যে আমাকে পৌঁছে আমাকে ফোন দেবে, কিন্তু সহজে ফোনটা দেয় না। আমি তো মা আমার তো চিন্তা হয় যে কি কত কখন বোঝলো কি হলো না হলো, কিন্তু এটা কেন জানি বুঝতে পারে না।
কি এখন থেকে বুঝবি, কমপ্লেন আসবে?
না আসবে না, ইনশাল্লাহ আসবে না।
মাকে কেমন ভালোবাসিস বলে দে আমরা একটু শুনি।
অনেক অনেক ভালোবাসি, আসলে ভালোবাসার সীমাটা বলে শেষ করা যাবে না, যদিও বুঝাতে পারি না আম্মুকে, কারণ সবসময় আম্মু যেগুলো বলে তার বিপরীত কাজগুলো আমি করি। যদি বলে এখানে
আরে ভাই তোকে বলে বুঝাতে হবে না, কাজ দিয়ে বুঝাস, ওটাই হচ্ছে বুঝানোর একমাত্র জায়গা, উনি যা চাই সেভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা কর।
অবশ্যই,
তার মানে বলছি না যে টুকটাক দুষ্টামি করবি না, দুষ্টামি করার তো বয়স, বাট এমন এতদূর পর্যন্ত মানে সীমারেখাটা যেন থাকে অ্যাকচুয়ালি, যতটুকু পর্যন্ত মা টলারেট করতে পারে, এটা তো বুঝিস কতটুকু পর্যন্ত মা টলারেট করতে পারে।
অবশ্যই করি।
এনিওয়ে চলে যাচ্ছে মহসিনের কাছে। মহসিন আমি সরি যে আমি সুযোগটা নিলাম, যেহেতু মা মেয়ে দুজনেই ছিল এখানে এবং এটা আমাদের ঘরে ঘরের ঘটনা, তাই এদের দুজনকে রিলেট করে আমি আসলে অনেকের কাছে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি। মহসিন
তো ওই দিন এমন অনেক ঘটনাই হোস্টেল লাইফে ঘটে গিয়েছিল যখন বাবা আমাকে খুব মিস করেছিলাম, ছোট ভাই ওকে খুব মিস করতাম, পড়াশোনা সিক্স সেভেন ছিল হোস্টেলে একটু বুঝতে বুঝতে চলে গিয়েছিল, এইবার ভালো রেজাল্ট করতে পারি, 15 ছিল রোল নম্বর, এইটো ঠিক বৃত্তি পাওয়াটা হয়নি, হয়তো পারে নিজেকে তখনও ঠিক ইজি করতে পারছিলাম না। আসলে আমি তখন বাড়ি যেতাম আসতাম, হোস্টেলে একটা খুব কান্না করতাম সকাল সন্ধ্যা, একটু সুযোগ পেলেই রুমের কোনায় বসে চেয়ারে টেবিলে মুখ গুজে খুব কান্না করতাম।
প্রাণব ভালোবাসার বাংলাদেশ,
this track was downloaded from fusionbd.com.
প্রাণব ভালোবাসার বাংলাদেশ।
বাড়িতে আসলে আমার একটা জিনিস ছিল, আমি মুরগি পছন্দ করতাম, তো উনি সবসময় আগে থেকে মানে আমি আসার আগ থেকেই উনি মনে হয় যেন এক মাস দু মাস কোনো মুরগি জবাই করতেন না, মানে মনে হয় সব যেন আমার জন্য মজুত করে রেখেছেন। আর ওখানে আমি যতদিন থাকতাম 15-16 দিন মনে হয় বাজার করতে হতো না, বাজারটা মানে আগে থেকে সব রেডি করে রেখেছেন উনি, ডে টু ডে তিনি তার কাজগুলো করে যাচ্ছেন, আমি কি পছন্দ করি কি না করি এই জিনিসগুলো। তো ওই যখন ওই অল্প সময় মাকে কাছে পেতাম প্রচন্ড ভালো লাগতো, প্রচন্ড ভালো লাগতো। আমার মা পড়াশোনা করতে পারেননি, মানে ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, স্কুল দূরে ছিল, ধার্মিক ফ্যামিলির কারণে নানাও তাকে দূরে গিয়ে পড়তে দেয়নি, কিন্তু আমার একটু দুষ্টামির কারণে আমি মানে আমি ঘর প্রচন্ড খুঁজতাম, এখানে কি আছে ওখানে কি আছে। তো আমি আমার বাবাকে লেখা দিয়ে একটা চিঠি আমি দেখে ফেলেছিলাম মায়ের, আমার এখন গৌরব হচ্ছে বলতে আমার মায়ের হাতে লেখা আমার চেয়ে সুন্দর, অনেক সুন্দর হাতে লেখা। তো সেই জন্যই ক্লাস 5 যখন বৃত্তি পেয়েছি, অনেকটা মা ছিল, ওই যে বললাম যে আসলে মা দূর থেকে ভুল ধরে ফেলতে পারতো, মেধা ছিল, সেই মেধাটা হয়তো এখনো আমার মনে হয় আমি পেয়েছি। এই তো ওই সময়গুলোতে বাড়িতে যেতাম, আড্ডা দিতাম, আড্ডা বলতে আমার ক্রিকেটটা খুব বেশি ভালো লাগতো। আর ছোট হলেও আমার মনে আছে একদিন আমার ছোট ভাইকে আমি বল করেছি, তো আমি ফার্স্ট বল করতাম, ওর পায়ে লেগেছে, ও বলছে আর খেলবো না, আপনি বল করবেন না, আপনি বল করে আমি আর খেলবো না। আর সবার কাছে একটু মধ্যমণি ছিলাম, খেলায়ও ভালো ছিলাম, ভালোই করতাম, জুনিয়র ছোট ছিলাম বা বড়দের সাথে খেলতাম তারা আমাকে বলে নিত, ওই সময়গুলো খুব মিস করি। একদিন মনে আছে যে আমি মানে খেলছিলাম, তো পাশের গ্রামের একটা, তো একটা সিক্স মেরেছি, সিক্সটা ওরা দিবে না, আম্পায়ার বলছে ঠিক আছে এটা 4। তো আম্পায়ার ছিল আমার চাচাতো ভাই, উনি জানতেন এসে পরে বলো 6 মারবে, আমি পরে বলো 6 হাঁকিয়েছি। তো তখন একদম পিছন থেকে জিজ্ঞাসা করতেছে ছেলেটা কে, ওকে তো চিনি না, আমি একদমই থাকতাম না, খুব অল্প সময়ের জন্য যেতাম। তখন কে একজন বলেছিল যে উনি শফিক সাহেবের ছেলে, আমার বাবার নাম শফিক। তো তখন মনে হলো আসলে আজ হয়তো বাবার পরিচয় আমি, আল্লাহ যেন আমাকে সৌভাগ্য দান করে যে একদিন আমার পরিচয় হয়তো বাবা ফিল করবে যে না আসলে আমি পেরেছি বাবার কষ্টগুলো যাতে সফল করতে পারি। এই তো জীবনে ছোট ছোট জিনিস ছিল যেগুলো থেকে ভাবতাম, খুব ফিল করতাম, না চাইতো, একটু চুপচাপ ছিলাম, মা বলতো সবসময় ঘর কোণে ছেলে, যখন বাজার দিয়ে বাড়িতে যেতাম তখন সবাই বুঝতো মহসিন বাড়িতে আসছে, আবার যখন চলে আসতাম তারা জিজ্ঞাসাই করতো মহসিন চলে যাচ্ছ, দ্যাট মিন্স ওনার জানে যে এই ছেলে বাজার নামলে আসেই না, আবার চলে যাচ্ছে। বাড়িতে গেলে রিলেটিভদের সাথে দেখা করা খুব আনজি লাগতো, বাসায় পড়ে থাকতাম ওই সারাদিন। তো এই তো এই ছিল হোস্টেল লাইফের মোটামুটি অনেক সময়ে। দেন 8-8 বৃত্তি পাওয়াটা হলো না আনএক্সপেক্টেডলি, 9 এসে সায়েন্স আর্টস ভাগ হলো, রোল নম্বর 2 হলো। তখন নিজের মধ্যে খুব একটা চিন্তা আসলো, হয়তো বা আমার দ্বারা সম্ভব, একটু চেষ্টা করি হয়তো বা হবে, আমার সৌভাগ্য। তারপরে প্রতিটা পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি, এবং আমি যাকে টপকে ফার্স্ট হয়েছিলাম সে ক্লাস 5-10 পর্যন্ত ফার্স্ট ছিল।
আচ্ছা,
তখন আমার রোল নম্বর ছিল 15, দেন 2, দেন ফার্স্ট। কিছু ভালো লাগা ছিল, টিচার অনেক ভালোবাসত, যখন আমি 9 বার্ষিক পরীক্ষা দেব তখন একটা ঘটনা না বললেই নয়, বিজয় দিবসের অনুষ্ঠান, রশিদা নাটানি করছি, অনেক আনন্দ করছি। তো অন্য একটা শাখা, অশাখা খাখা, ওনাদের সাথে মানে ওদের সাথে আমাদের রশিদা নাটানিটা ছিল, তো ওরা হেরে গিয়েছিল, আমি একটা ভুল করেছি, আমি হাতে টমেটো ছিল, আমি টমেটোটা ছুঁড়ে মারছি ওই দলে। তো এ নিয়ে একটু মারামারি হয়েছিল, সে নিয়ে আবার আদালত বিচার অনেক কিছু, তো সেখানে অনেক কথা শুনতে হয়েছিল আমার। আর তখন আমার একজন ভালো বন্ধু ছিল, বড় ভাই ছিল মাহমুদ, খুব বেশি শ্রদ্ধাবোধ ছিল তার প্রতি, এখনো আছে, খুব বেশি কেয়ার নিত। তখন আমি সবসময় ক্লাসের ছোটদের মধ্যে দুই একজন ছোট থাকলে আমি তার মধ্যে ছিলাম। তো যেটা হয় আর কি, আমরা বন্ধুরা কোথাও গেলে বিলটা কিন্তু বড়রা আমাদের দিকে দেয় না, তো এই জিনিসগুলো পার্সোনাল লাইফের কিছু কথাও ওই ওখানে চলে আসছিল। তখন কোন একজন টিচার আমাকে বলেছিল তোমার বাবা তোমাকে টাকা দেয় না। এই কথাটা আমি কখনোই ভুলবো না। কেন যেন মনে হয় মানুষ অন্যকে আঘাত করতে বেশি পছন্দ করে।
কিছু কিছু মানুষ,
হ্যাঁ কিছু কিছু মানুষ অফকোর্স। তো তখন থেকেই কেন যেন আমার মধ্যে ইগো ডেভেলপ করতে লাগলো যে না আমাকে কেন এই কথাগুলো কেউ বলবে, আমার বাবা তোমাকে প্রতি মাসে টাকা দেয় আর এই কথাগুলো নিয়ে কেন এইভাবে আমাকে ইয়ে করা হবে। তো পরীক্ষা চলছে, বার্ষিক পরীক্ষা, ফ্রেন্ডরা খুব আপসেট, আমি অনেক কান্নাকাটি করেছি, বাড়ির কথা খুব মনে পড়ছে। কিছু ফ্রেন্ড ছিল হয়তো বা এর মধ্যে দিন দিন জুগিয়েছে থাকে সব সময়। তো ওরা খুব অবাক হয়েছে যে মানে এত ডিপ্রেশনের মধ্যেও ছিল কি করে পড়াশোনা করছে। আমার তো রিপোর্টার মানে ওরা সবসময় বলতো যে মোশিন যাই করুক সন্ধ্যার পরে পড়াতে পিলে আমাকে বাহিরে কোথাও খুঁজে পেত না। তো মনে আছে হ্যাঁ আমি নাইনের বার্ষিক পরীক্ষায় 998 মার্কস পেয়ে ফার্স্ট হয়েছিলাম, 1200 মার্কস ছিল মেবি পরীক্ষাগুলো। তো মানে ওরা একটু অবাক অবাক হয়েছে যে এত ডিপ্রেশনের মধ্যে কোনোরকম করে এত একটা মার্কস ক্যারি করা। সেই থেকে আর পিছিয়ে ফেলে তাকাইনি, নিজের প্রতি কনফিডেন্সটা বেড়ে গিয়েছিল। মানে কেন যেন মনে হয়েছে যে স্বপ্ন আর সাফল্য ধরা দিলে কনফিডেন্স অনেক বেশি বেড়ে যায়, তো সেটা আমার মধ্যে কাজ করছিল তখন থেকে। দেন টেস্ট পরীক্ষায় তিনজনের ক্লাস পেয়েছিলাম, আমিও পেয়েছিলাম বোর্ড। তারপর রেজাল্টের কথা না বললেই নয়, একটু কথা, আমি টেস্টের আগে টেস্ট পরীক্ষার পর থেকে বোর্ড পরীক্ষা পর্যন্ত বাড়িতে ছিলাম, হোস্টেলে ছিলাম না। তখন মায়ের আদরটা খুব বেশি পেয়েছিলাম, অনেক হ্যাপি ছিলাম। কিন্তু যখন রেজাল্ট দিল তখন বাড়িতে ফোনে, তখন মনে আছে এখনো 10-12 টাকা কল ছিল। তো মাহমুদকে বলেছিলাম যে আমার রেজাল্ট একটু জানাবেন, অনেকে ভাইয়া বলতাম। তো আমি রাস্তায় উনি ফোন দিয়ে আমাকে বললো 4টা মেবি, 4:30 জীবনের দৌড় যদি সেরা হতো তাহলে আমার ওই দিনের দৌড়টা ছিল বাড়ির রাস্তা থেকে মায়ের কোল পর্যন্ত। মনে হয় মানে আমার বুঝ হওয়ার পর থেকে ওই ফার্স্ট মনে হয় ঠিক এভাবে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছিলাম, চিৎকার করে বলেছি মা আমি ক্লাস পেয়েছি। হোস্টেল লাইফের কষ্টগুলো একদমই ফিল করিনি, মা বুকে জড়িয়ে ধরে রেখেছিল অনেকক্ষণ, ছাড়েনি, দাদু ছিল, অনেকে খুশি হয়েছে, অনেকে জেলাস ফিল করেছে, কিন্তু মায়ের খুশির কাছে আসলে আমার কেন যেন মনে হয় যে আমি সৌভাগ্যবান একজন সন্তান যে আমি বাবা মাকে কখনো কষ্ট দিয়ে, আমার ব্যবহার হোক, কোনো কাজে কষ্ট দিয়ে কান্না করতে দিইনি। আমার জীবনের অর্জন টুকটাক ছোটখাটো বাবা মার কাছে অনেক কিছু, ওই অর্জনগুলো নিয়ে বা দিয়ে আমি বাবা মাকে কান্না করাতে পেরেছি। যতদিন বেঁচে থাকি আমার খুব স্বপ্ন যে কখনো বাবাকে আমি কষ্ট না দিই। এই তো তারপর মেট্রিক শেষ করে স্বপ্ন বাবার আরো বেশি, সে আমাকে ঢাকা পড়াবে, আরো বড় প্রতিষ্ঠানে পড়াবে। রেজাল্ট ভালো ছিল, ভালো একটা কলেজে অ্যাডমিট হলাম, ছিলাম ক্লাসে, যেতাম আসতাম, খুব বেশি মিশতাম না, সেটা আগেই বলেছিলাম। ঘর কোনে টাইপের ছেলে, আমার মামা ছিল ঢাকাতে দুজন, নাই মামা আর আরিফ মামা, নাই মামা এখন আন্তর্জাতিক ক্যান্টনমেন্টের টিচার হিসেবে আছেন। তো মামাদের হাত ধরেই আমার পড়াশোনার লাইফে বাবা যেটা ভরসা পেয়েছিল আর কি। তো ঢাকায় থাকতাম ম্যাচে, মানে মামাদের সাথে আমি ছিলাম, মামা ছিল, মামা দুজন ছিল। দেন এক বছর পর ছোট ভাই আসলো আমার, সোহেল, এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তারপরে রায়হান, তারপর তো ভাই, ওই ফ্যামিলি লাইফ আবার সেই, খুব একটা ঢাকায় এসে অতটা ফিল করিনি যতটা আমি হোস্টেল লাইফে ফিল করেছিলাম। তো এখানে এসে ভালোই কাটছিল দিনগুলো, পড়াশোনা করছি টুকটাক চলছে। ফার্স্ট পরীক্ষায় এসে থার্ড হলাম। তো আগের দুজন যারা ফার্স্ট সেকেন্ড ছিল ওরা আগের পুরাতন স্টুডেন্ট ছিল কলেজের। তো টিচার রেজাল্ট যেদিন ঘোষণা করবে তখন উনি বলতেছি যে ফার্স্ট কে অমুক, হ্যাঁ চেনে, সেকেন্ড কে অমুক, হ্যাঁ চেনে, থার্ড কে, আমি দাঁড়ালাম, ছোটখাটো মানুষ দেখা যাচ্ছে না। তো বলছে পিচ্ছি তুমি, আমি খুব মানে আনেজি ফিল করছিলাম। তো বলছে ভালো পড়াশোনা ভালো করে করো, পড়ছিলাম। আসলে বন্ধুরাও বলতো যে ঢাকায় আসলে যেটা হয় রঙিন বাতিতে সবারই একটু ইয়ে হয়ে যায়, তো ঠিক ওইভাবে হয়নি। ঢাকায় আসার পর বাবাকে বলেছিলাম আমার কম্পিউটার লাগবে, বাবা আমাকে কম্পিউটার কিনে দিয়েছিল। আরেকটা মজার কথা আমি ভুলিয়ে গিয়েছিলাম, ক্লাস নাইনে যখন ছিলাম আমাদের মেজমামার বিয়ে, তখন মেজমামার বিয়েতে যেটা হয় ব্রিফ কেস, বড়ো বড়ো ছোটোখাটো অনেক কিছুই থাকে, তো মামার বিয়ের ব্রিফ কেস থেকে আমার খুব শখ হয়েছে আমাদের ব্রিফ কেস লাগবে। তো আমি ক্লাস নাইন, তখন আমার ব্রিফ কেস কী আমি তো এমনিতেই বলছি। ওই বিয়ের পর আমি বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি আমার জন্য ব্রিফ কেস হাজির, এবং মনে আছে আমি 19-20 বছর ওই পিচি মানুষের ব্রিফ কেস ইউজ করতাম শখে, আমার একটা ব্রিফ কেস আছে এই আর কি। তো ইন্টারমিডিয়েটে এসেও ওই বাবা মনে আছে এখনো মেবি 40,000 টাকা আমাকে দিয়েছিলাম, একটা ডেস্কটপ কম্পিউটার কিনেছিলাম, ভালোই যেত সবাই মানে আমার বাবা অনেক গুছালো মানুষ, বাবা সবসময় বলে সবাই মনে করে আমার পকেটে মনে অনেক টাকা, কিন্তু আমি জানি আমার পকেটে কয়েকশো টাকা। তো ঠিক ওই রকমই সবসময় আমার তো চাইতো, দেন পড়াশোনা করছিলাম ভালোই যাচ্ছিল লাইফ। মামা পড়াতেন একটা বাসায়, তো মামা ম্যাথ একটু উইক ছিল, তো মামা বললো মহসিন তুমি যেহেতু ম্যাথ ভালো তুমি ম্যাথ দিকটা একটু দেখো আর বাকিগুলো আমি দেখছি। তো সেটা ছিল একটা মেয়ে, তো আমি যেতাম ম্যাথ করাতাম, তো ওরকম আমাকে খুব বেশি টাকা পয়সা দিবে সে তেমন কোনো ইন্টেনশনও ছিল না, আর নিতামও না মামার কাছ থেকে। দেন আমি মনে আছে মামা আমাকে জোর করে 500 টাকা দিত যে ম্যাথ পড়াচ্ছি সেই জন্য। তো ওর বড় বোন ছিল আমার ক্লাসমেট, ইয়ারমেট, তো ঢাকায় আমার ওরকম বন্ধু বান্ধব কেউ ছিল না, রুম ক্লাস বাসা মানে এই এলাকা যে এলাকা থাকি খুব বেশি মিশতাম না মানুষের সাথে, ভয় হতো, মা সবসময় বলতো আসলে গ্রামের মানুষগুলো মনে করে ঢাকার মানুষগুলো অনেক খারাপ, এটা খুব সহজে আঘাত করতে পারে, কারো খবর কেউ নেয় না, এরকম অনেক কিছুই মা সবসময় বলতো। তো তখন খুব মিশতাম না কারোর সাথে, তো আমার ওই কথাবার্তা শেয়ার করা গল্প করা অনেকটাই ওর বড় অপর সাথে হতো, ইয়ারমেট হিসাবে মামার কাছ থেকেও আমার টুকটাক কথা শুনতো জানতো, একটা ইমেজ ছিল আর কি ভালো স্টুডেন্ট। এই তো ও খুব ছেলে বিদ্বেষী ছিল, দেখতেই পারতো না যেটা হয় আর কি, আমরা দূর থেকে অনেক সময় বলি যে আসলে মানুষগুলো খারাপ, যেটা ওর মধ্যেও ছিল। তো আমার একটা স্বভাব, এটা ভালো না মন্দ জানি না, আমি কারোর সাথে যদি কাউকে মনে হয় যে সে বিশ্বাসযোগ্য আমি আমার জীবনে অনেক কথা বলে দিই, মানে আধা ঘন্টা সময় দিল মনে হলো আমার জীবনে অনেক কথাই বলে ফেললাম। তো গল্প করতে করতে এরকম আমার ক্লাস ফাইভ থেকে কি হলো, কার সাথে কি কোন মেয়ের সাথে কেমন কি করলো কোথায় কি করলাম, এই জিনিস অনেক কিছু বলে ফেলছে। তো ও মনে মনে ভাবতেছিল যে এত সহজ তো আসলে মানে এত সহজেই কারোর কাছে এত কিছু মানুষ বলে দেয়, হয়তো বা মানুষটা ভালো হবে, হয়তো মানুষটা ছেলের মতো না। তখন রিলেশন হয়নি, আরো আন্ডারস্ট্যান্ডিং বাসায় আসা দেওয়া ছিল। এই তখন সেকেন্ড ইয়ার শেষের দিকে একদিন কথা বলছিলাম টেবিলে বসে বসে, তখন একটা কথা মানে ও কিছু বলতে চাচ্ছে বুঝতে পারছি, বাট আমার মধ্যে ভয় কাজ করছে, আমি পার্সোনালি মেয়েদের অনেক বেশি ভয় পাই ছোটবেলা থেকে এখনো। তো ও বলতেছে যে তোমাকে একটা কথা বলবো তুমি কিছু মনে করো না, তুমি বললাম হ্যাঁ বলো। আমার মধ্যে একটা জিনিস কাজ করতো, ঢাকার মেয়ে অনেক চালু হবে বা কি না কি বলবে, আমি রিয়েক্ট করতে গিয়ে আবার কোন ধরনের সিচুয়েশন পড়ে যাই একটা ব্যাপার। তো ও বলল যে আসলে ও ওকে একটা ফুল এঁকে দিয়েছিলাম, আমি আর্ট করতে পারতাম, এখনো করি টুকটাক, আসলে এখন আর করা হয় না, তখন করতাম, তো গোলাপ ফুল লাল কলম দিয়ে এঁকে দিয়েছিলাম। তো আমি বললাম যে আচ্ছা আমি যে তোমাকে গোলাপ এঁকে দিলাম তুমি আমাকে কি দিবে, তো বলবে আমি হয়তো তোমাকে একটু বড় কিছু দিয়ে ফেলেছি, টুকটাক বলছে বুঝাতে চাচ্ছে কিছু, আমি বুঝেও বুঝতে পার মানে চাচ্ছি না যে আমি বুঝি এটা প্রকাশ করি, আমি খুব ভয় ছিলাম আসলে যে রিয়াকশন না হয়ে যায়, আমি আগ থেকে কিছু বলতে গিয়ে যদি আনএক্সপেক্টেড কিছু হয়ে যায়। এই তো মনে আছে চোখ দুটো নিচু করে বলেছিল আমি ওর মনটা তোমাকে দিয়ে ফেলেছি, আমি হা করে তাকিয়ে আছি অনেকক্ষণ চুপ ছিলাম। পরে ভাবতেছিলাম যে আসলে ওকে কি বলবো বা ও কি বোঝাতে চাচ্ছে, আমি কোন ধরনের রিয়াকশন করবো, আমার মনে আছে আমি উঠে চলে আসি।
তখন কি ভালো লাগা নাকি কনফিউজ যে কি শুনতে কি শুনলাম কি হইতে কি হবে এরকম কিছু?
ভালো লাগতো, ওরকম কোনো চিন্তা আমি করিনি। মানে আমি নর্মালি বলেছিলাম না মেধা থেকে একটু ডিটাচড, খুব ভয় পেতাম। তো ওই কথাটা শুনে মানে আমি খুব আনএক্সপেক্টেড কিছু হয়ে গেল আর কি, একটা কথা শুনেছিলাম। তো আমি ওটা চলে এসে বললাম যে আসার সময় বলতেছিলাম যে আসলে আমাকে একটু সময় দাও, আমি একটু ভাবি, কারণ এর চেয়ে বেশি কিছু বলাটা আমার পক্ষে ওই মুহূর্তে একদম পসিবল ছিল না।
বাস থেকে বের হওয়ার পরে আকাশ বাতাস পথঘাট কেমন লাগতেছে আগের মতো নাকি অন্যরকম?
আমি নার্ভাস ছিলাম অনেক।
বার হওয়ার পরে কি অবস্থা?
বের হওয়ার পর যেটা মনে হচ্ছিল যে মানে একদম সত্যি বলতে যে আমি হাঁটছি, আসলে আমি কি মাটিতে পাড়াকে হাঁটছি নাকি বাতাসে হাঁটছি কিছু বুঝতে পারছিলাম না। এই খুব অন্যরকম লাগলো, কারণ মানুষের সবচেয়ে বড় ভালো লাগার জিনিস হলো সে যেই বলুক, প্রিয় মানুষ যখন বলে তাকে সে অনেক বেশি ভালোবাসে বা এরকম কিছু, আমার মনে অনেক বেশি ভালো লাগে বা ফিল হয়। তো আমার সেটা হচ্ছিল, ফিরলাম ওই দিন আর পড়াশোনা আমার একটুও হলো না, মাথা মধ্যে জিনিসটা ঘুরতেছিল, দুদিন কথা হয়নি। মনে আছে রাস্তা দাঁড়িয়ে ওর জানালার দিকে তাকিয়েছিলাম মাছের উপর যে ও হাসে কিনা বা কিছু বলবে কিনা, মানে রাস্তা দাঁড়িয়ে ওর জানালা দেখা যেত আর কি। এই তো তখন তো যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না। দেন একদিন বাসায় যাওয়া, আমি বলেছি আসলে আমি তো কনফিউজ, আর হ্যাঁ তোমাকে আমার ভালো লাগে, আমরা তো ভালো বন্ধু, দেখি সামনের দিকে কি হয় বা কিছু। তো মনে আছে আমি খুব কম কথা বলতাম, কিন্তু তাদের সাথে বলতাম অনেক বেশি বলতাম, যেটা এখনো হয়। তো তারপর থেকে না চাইতেও একটু কেমন যেন মনের মধ্যে একটা ফিলিংস ক্রিয়েট হতে লাগলো ওর প্রতি। তো আমি বলেছিলাম আমি যেদিন তোমাকে মানে আমি বলবো না তোমাকে ভালোবাসি, বাট যেদিন আমি প্রথম তোমাকে আমার ভালোবাসাটা এক্সপ্রেস করব, সেদিন আমার আমি তোমাকে আমার লেখা 40টা কবিতা মানে কবি 40টা কবিতা একটা ডায়েরিতে থাকবে, সেই ডায়েরি আমি তোমাকে দেবো। আমি কবিতা লিখতাম ক্লাস 19 থেকেই।
কবিতা আমরা শুনবো মহসিনের কাছ থেকে, কিন্তু এই ফাঁকে একটা মানুষের কাছ থেকে আমি কিছু সময় চেয়ে নিব, সেটি হচ্ছে যে ম্যাস। এই ম্যাস নামটার সাথে অনেকে কিন্তু ভার্চুয়াল মিডিয়াতে যারা আছে তারা অনেক বেশি পরিচিত আর যে ম্যাস নামে। তো এই আমাদের যে লিসনার্স কমিউনিটি, আমাদের যে প্রাণব ভালোবাসা বাংলাদেশ FM দোস্তি, এটি অবশ্যই একটা ভালো একটা সাকসেসফুল ল্যান্ডমার্ক তৈরি হয়েছে, একটা বেঞ্চমার্কিং জায়গাতে আমরা চলে গেছি। সবকিছু সম্ভব হয়েছে অবশ্যই ভালোবাসা বাংলাদেশের যে টিম প্রডিউসার এদের অক্লান্ত পরিশ্রমের ফসল। অবশ্যই FM দোস্তি একটা দারুণ ল্যান্ডমার্ক স্পর্শ করতে চলেছে, সেটিও হচ্ছে যারা এই টিমের সাথে যুক্ত তাদের প্রচুর প্রচেষ্টার ফসল। কিন্তু এর পেছনে অক্লান্ত ভাবে একেবারে নিবেদিত ভাবে কোন রকমের প্রয়োজন ছাড়াই শুধুমাত্র ভালোবাসার তাগিদে অনেকগুলো মানুষ কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে পরিশ্রম করে যায়। তাদের মধ্যে আর যে ম্যাচ টাইগার হাফিজ অনেকেই আছে যারা আমাদের আমাদের এই কমিউনিটির মেম্বার, কিন্তু তারা মোর দেন দ্য মেম্বার্স, তারা আমাদের একদম ভাইয়ের মতো। এরা অনেক বেশি কন্ট্রিবিউট করে বিভিন্ন সময়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, পাশে থেকে অনেক কিছুর সাথে জড়িত। তো মেসেজ আজকে আসছে, সেই কারণে আমি একটু সুযোগ নিয়ে থ্যাংকস, অনেকদিন মানে অফিসিয়ালি কখনো এই কথাটা বলার সুযোগ হয়নি। যখন যেভাবেই চিন্তা করি না কেন, এটা বিশ্বাস করিস বা এটা মনে রাখিস যে যেভাবে তোরা ফিল করিস, যেভাবে তোরা ভালোবাসিস, সম্ভবভাবে কিন্তু আমরাও তোদেরকে অনেক বেশি ভালোবাসি। হয়তো এটা অ্যাকনোলেজ করা হয় না, বাট উচিত, অফিসিয়ালি অ্যাকনোলেজ করাটা উচিত। তাই আজকে হয়তো সুযোগ পেলাম, তুই এসেছি, বিদায় নিচ্ছিলি, হঠাৎ মনে হলো যে আজকে একটু অফিসিয়ালি তোকে থ্যাংকস জানাই সমস্ত লিসনার্স বন্ধুদের পক্ষ থেকে, এই যে নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের কাজে কামে সমস্ত ভালো লাগা মন্দ লাগাতে আমাদের পাশে থাকি, সেজন্য থ্যাংক ইউ, থ্যাংকস বাডি, থ্যাংকস ফর এভরিথিং।
থ্যাংকস দেওয়ার আসলে কিছু নাই, আমি সবসময় মানুষের জন্যই সবকিছু করে গেছি, মানে স্বার্থের জন্য না। আপনি যখন অনেক স্টেশনে ছিলেন তখনও নিরবিচ্ছিন্ন ভাবে আমি অলওয়েজ আপনার ব্যাপারে প্রচার করছি, তখন কিন্তু আপনার ইন্তেজার ভাইয়ের সাথে পরিচয় ছিল আমার, বাট আপনাকে কখনো দেখা হয়নি। ঢাকা FM আসার পর আমি একদিন আসছিলাম, হয়তো আপনার সাথে দেখা হয়েছে। আমি সবসময় মানুষের কল্যাণই করে গেছি, কিন্তু মানুষ থেকে কোনো দিন কোনো এক্সপেকটেশন করিনি আর কি।
দ্যাটস গুড, এক্সপেকটেশন না রাখলে
আমরা ভালো কিছু করতে চাই আর সবার সাথে থাকতে চাই, মানে আপনি আছেন, ইন্তেজার হয়ে আছেন, সবার সাথে থেকে মানুষের জন্য কিছু করতে চাই।
দ্যাটস রিয়েলি গুড, দ্যাটস রিয়েলি গুড, এবং আমরা একনলেজ করতে চাই, কারণ এটা আমাদের আসলে কৃতজ্ঞতার একটি বড় একটি জায়গা জি অবশ্যই, এটাতে তো যাই করতেছিস আমাদের আলটিমেট ডেস্টিনি তো অ্যাকচুয়ালি মানুষের পাশে থাকা, মানুষকে হেল্প করা, মানুষকে ভালোবাসা, এবং সেই যাত্রারই একজন দারুণ সহযোদ্ধা তুই, সেটা আমি অফিসিয়ালি অ্যাকনোলেজ করাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে, যেটা আজকে আমরা শেয়ার করলাম। ভালো থাকিস ম্যাচ, তোর প্রত্যেকটা ভালো কাজের সাথে আমরা
হঠাৎ করে আমি যখন স্টুডিওতে আসছি বা অনেকে দেখছি, অনেক লিসেনার অনেকে উকি দিয়ে দেখতেছে, আগ্রহ থাকে, মানে আমার ভিতরে এই আগ্রহটা নেই, কারণ আমি এইগুলোর সাথে অনেক পরিচিত, আমার কমন কখনো বলিও না যে গুরু আমি একটু অনেহের কথা,
না না সেটাই, তোদের মতো অন্তর্মুখী মানুষগুলো থাকুক যারা পেছন থেকে শুধু হেল্প করবে, সবাই যদি সামনে আসতে চায় তাহলে তো পেছন থেকে কাজগুলো করবে কে। টাইগার অফিসকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাস, আর এইভাবে ভালো কাজের সাথে থাক, ভালো যে কোনো কাজ তোরা যখন করবি তখন আমরা আমাদের প্ল্যাটফর্ম তোদের জন্য ওপেন থাকবে তোমার
সাহায্য করার জন্য, আমরা সবসময় আছি, নেক্সট বড় উদ্যোগ হোক ছোট উদ্যোগ হোক সবসময় আমি এতটুকু আমি সবসময় আছি আপনাদের সাথে,
দ্যাটস রিয়েলি প্রিটি গুড, ভালো থাকিস, অনেক দোয়া থাকলো তোর জন্য,
ধন্যবাদ
মহসিন। আমরা বলছিলাম মহসিনের জীবনের সেই কথাগুলো শুনছিলাম, এখন কিন্তু একদম আমরা বাড়ি থেকে বের হয়েছি রাইট মহসিন, কেবল বলা হলো যে ফুলের বদলে মন রাইট, দেন বাড়ি থেকে বের হওয়ার পর রিয়াকশন কেমন ছিল, বাতাস জুড়ে প্রবাহিত হচ্ছে, বাতাসে গানের গন্ধ, হ্যাঁ এরকম কিছু নাকি তখনও কনফিউজ যে ঢাকার মেয়ে কি যে হয়?
আমি হ্যাঁ ওইরকম কিছুটাও ছিল,
ভালো লাগা
কিছু, ভালো লাগা তো অবশ্যই ছিল, আসলে পৃথিবীতে এমন মানে সব আমার কাছে মনে হয় সবচেয়ে প্রিয় শব্দটা হলো আমি তোমাকে ভালোবাসি, এটা যেই শুনবে সেটা সন্তান হোক
যেভাবেই শুনবে
যেভাবেই শুনুক ওই ভালো লাগাটা আসলে অন্যরকম। তো দু তিন দিন খুব কনফিউশনে ছিলাম যে আসলে কি করব, সব সময় মাথার মধ্যে ঘুরতো কথাটা, আসলে ওর ওর কাজগুলোর সাথে আমার ইন্টারাকশন গুলো, দেন তৃতীয় দিন মেবি ওই দিনের পর ওদের বাসায় গেলাম, গিয়ে বললাম আসলে এই কথাগুলো বলতে আমার খুব লজ্জা লাগে, তো যদি আমি কখনো ফিল করি তুমি সেদিন বুঝবে যেদিন তোমাকে একটা ডায়েরি দেবো, আর ওই ডায়েরিতে আমার লেখা 34টা কবিতা থাকবে। তো টুকটাক লিখতাম যখন নাইনে ছিলাম, তখন একটা ম্যাগাজিনে একটা কবিতা ছাপা হয়েছিল, তাও আমার ফ্রেন্ড অনেক জোর করে বলেছিল আমি দিয়ে দিয়েছিলাম, আমার সৌভাগ্য আমার ফার্স্ট কবিতা ছাপা হয়েছিল। ওই কবিতাগুলো দিলাম মেবি তৃতীয় পঞ্চম দিন, তো ওই ফার্স্ট আসলে কিছু কথা মানুষ বলে না, চোখ বলে, ও কান্না করে দিয়েছিল। তো ইমোশন জিনিসগুলো হয় কি রাখা যায় না, কিছু প্রাপ্তির আনন্দ হয়তো অন্যরকম, হয়তো বা যে স্বপ্নটা আমি কখনো চিনতেই করিনি এটা হয়তো বা অনেকদিন ধরে সে বোন ছিল, আর দেন আমার কবিতার ডায়েরি হয়তো বা অনেকে অনেকভাবে ভালোবাসা প্রকাশ করে। আমার ইচ্ছে ছিল, আমি এখনো বলি আমার কিছু ভালো গুণ আমার কিছু প্রিয় মানুষের জন্য সেটা সবাই না জানুক, বিশেষ মানুষের জন্য কিছু বিশেষ গুণ যেটা তাকে সারপ্রাইজ করবে, আনএক্সপেক্টেড কিছু, সে অনেক প্রাউড ফিল করবে, সে আগে জানতই না এমন কিছু, তো ও হয়তো বা ওই ফিলিংসগুলোর মধ্যে কাজ করছিল যে এমন করে কি আমাকে তার মানে ওর ভালোবাসা রেসপন্স করবে।
এগুলো তাকে উদ্দেশ্য করে কি কোনো লেখা হয়েছিল কোনো কবিতা?
না আমি ওই যে ওখানে যতগুলো কবিতা ছিল একটা ওকে নিয়ে লেখা ছিল না, বাট এমনিতেই লিখতাম, বাট তারপর
রোমান্টিক কবিতা ছিল কোনো ওখানে?
ছিল, বাট কবিতার মেবি একটা প্রবলেম আছে, সেটা হলো কবিতা কবিতা মনে রাখতে পারেন
না, কোনো রিমেম্বার একটাও মনে নাই, কিছুই না নাই।
আমি লাইনটা বলতে পাবো না, বাট দুটা লাইনের আমি আমি শেষে একটা লাইন বলবো, দুটা লাইন বলবো, বাট এখন দুটা লাইন আমার যেটা অনেক ভালো লাগতো আমি প্রায় বলতাম, বাট লাইনটা ঠিক মনে নেই। কথাটা হচ্ছে এরকম যে আসলে মানুষের হৃদয় কেড়ে নেওয়ার জন্য বদন শ্রী, শেষ অক্ষর দুটো মনে আছে আমার, হোক না বদন শ্রী, এরকম মানে চেহারা সুন্দর হওয়ার কোনো জরুরত নেই, যে হৃদয়টা যার ভালো সেটাই মানুষের হৃদয়টাকে হরণ করে নেয়। শেষে এই লাইনের শেষের অক্ষরগুলো ছিল এরকম যে নেয় যে হৃদয় হেরি, তো তো এই কথাগুলো মানে ওর খুব সুন্দর ছিল না, খুব যে চোখে পড়ার মতো মেয়ে এরকম ছিল না, বাট ও
আমার লাইনটা কি
নেয় যে হৃদয় হেরি মানে হরণ করে নেয় আর কি। তো
তাহলে আমরা যদি বানাতে চাই কিভাবে বানাতে পারি, যে হোক না সে যতই বদনে বদন না থাকুক তার বদন শ্রী
শ্রী মানব
মনের মতো মন থাকে নাই যে
হৃদয়
হেরিয়ে। তারপর
তো ও সাইকোলজিটা খুব ভালো লাগতো আমার, ও বুঝতো অনেক অনেক ম্যাচ ওই এসটাতেও এত ম্যাচুরিটি বা এভাবে।
গুরু আমি একটু কিছু বলতে চাই, ও সে যাকে নিয়ে এত কিছু হচ্ছে মনের মধ্যে এত কিছু, যাকে নিয়ে কবিতা, তার নামটাই কিন্তু আমাদের মহসিন বললো না, আমাদের লিসনাররা অস্থির হয়ে যাচ্ছেন যে সেই মানুষটির নামটি কি।
বড় নামটাতে আসবো, তারা কি মহসিন এটা কি আমরা অলরেডি তখন কি তুমি একনলেজ করছো যে আমি তোমাকে ভালোবাসি, এটা কি হয়ে গেছে অলরেডি?
জি।
এটা কোন কোন সোর্স বা কোন মুহূর্তে এই ঘটনাটা ঘটলো?
না আমি মেবি ওকে দিয়ে অনেক ওই কথাগুলো বলার পর থেকে খুব ভাবছিলাম কেন যেন মনের অজান্তি।
ফাইনালি যখন বললে তখন ওই সিচুয়েশনটা কেমন ছিল?
আমার মনে আছে এখন আমার গান দিয়ে ধোয়া বেরোচ্ছিল, আমি খুব নার্ভাস ছিলাম আর চোখ বন্ধ করে ডায়েরিটা তার টেবিলের উপর থেকে ঠার দিকে ঠেলে দিয়েছিলাম। তো আগেই বলেছিলাম যে আসলে তোমাকে একটা ডায়েরি দেওয়া হবে, তো ও ডায়েরিটা পেয়ে প্রথম খুলেছিল, তো ডায়েরিতে লেখা ছিল বাসন্তি। তো আমি যেহেতু আপু বলেছি নামটা, আমি নামটা বললাম না, আমি ওকে বাসন্তি বলতাম। তো
তোমরা প্রেমিকরা সবাই বাসন্তি প্রশান্তি এগুলো নাম রাখো কেন? হ্যাঁ তোমার বাসন্তীর সাথে শুরু হলো তোমার প্রেম, তোমার ভালোবাসা, ঘোরাঘুরি হতো ঘুরতে যেতে বা?
হ্যাঁ খুব কম, আমার প্রতি অনেক অভিযোগ ছিল পার্সোনালি। ও প্রথম অভিযোগ যেদিন শুরু,
তোমাদের সবচেয়ে এক্সট্রিম রোমান্টিক কোন ঘটনা শুনে?
এক্সট্রিম রোমান্টিক আমার মনে আছে, একটা দিন অনেক বেশি অপ্রত্যাশিত ছিল আমার জন্য,
অনেক সময় নিয়ে দিন বললাম, তো ভর খেয়ে গেছিলাম রাত না বলো যাই দিনই ছিল। হ্যাঁ বলো।
তো আমি ওদের বাসায় গিয়েছিলাম, গল্প করছি, আমার ছোট বোন ছিল ওখানে, তো মেবি ছোট বোন জানতো আমাদের রিলেশনের ব্যাপারে, তোর ছোট বোনকে আমি চলে আসব। তো তখন ও ছোট বোনকে ইশারা দিল যে তুমি একটু সরে যাও, ও সরে গিয়েছিল। আর আমার লাইফে সবচেয়ে বেশি নিজেকে সম্মান বোধ কাজ করেছে তখন ও আমাকে হুট করে পায়ে সালাম করেছিল। তো আমি কখনো কল্পনাই করিনি যে ও আমাকে এত বেশি রেসপেক্ট করে, যে আসলে যেটা হয় আমরা জানি এখনকার যুগে তো আসলে পায়ে ছুঁয়ে সালাম করাটা অনেক উঠিয়ে গিয়েছে, আর কিন্তু ওর মধ্যে কিছু জিনিস ছিল, কালচারাল কিছু ব্যাপার ছিল। তো আমি আনএক্সপেক্টেডলি একদম থ হয়ে দাঁড়িয়ে আছি, ও উঠলো মনের অজান্তেই, মানে খুব আস্তে করে কপালে একটা চুমো দিয়েছিলাম। তো মনে আছে আমার মনে হয় আর কি আসলে এই জিনিসটা বা এই মুহূর্তে গুলো আমি ওই একটা মুহূর্তে এত বেশি আমি ফিল করি, এখনো ফিল করি যে আসলে আমি জানি না ইন ফিউচার আমাকে কেউ ঠিক এইভাবে রেসপেক্ট করবে কিনা, আর ঠিক এতটা আলতো করে এতটা ভালোবাসা আমার কাছে আমি কাউকে দেবো কিনা। আমার মনে হয় ওর সাথে আমার সম্পর্কে শ্রেষ্ঠতম যেই আমি ফিলিংস থেকে বলছি এই সময়টা ছিল। আর ওর সাথে ঘুরতে খুব আমি কম যেতাম আসলে, ওই যে বলেছিলাম একঘেয়েমি বা একটু ঘর কোনো টাইপের ছেলে, রাস্তায় বেরোলে যখন দেখতাম হাত ধরে হাঁটছে, রিক্সার হুট তোলা, এগুলো আমার খুব অড লাগতো। তো বাহিরে বেরোলে কখনো হাত ধরতাম না, হুট তুলতাম না, আমার এগুলো ওরও কোনো আপত্তি ছিল না। এই তো ওরকম ঠিক যে ঘুরতাম, ভালো লাগতো। মনে আছে নবদ্বীপে গিয়েছিলাম, জিও দিনে গিয়েছিলাম, চিড়াখানে গিয়েছিলাম একবার, মানে তখন টুকটাক ঢাকারা যে জায়গাগুলো।
এগুলো কি বাইরে গিয়েও কি তোমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে? ম্যাথ ওই পানিপথ যুদ্ধের খবর কি?
না না ওকে তো এই কথাগুলো বলার প্রশ্নই আসে না, ও হলো ও তো ক্লাসমেট, ওকে তো আমি পড়াতাম না।
আচ্ছা যাই হোক, তারপর শেয়ার করা নিজেদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট গুলো, এরকম কোনো ব্যাপার সেবার থাকতো না?
না এরকম থাকতো না। আর অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে একটু নিজের ব্যাপারে বেশি বলি ভোগ, মানে
নিজেকে নিজের সম্বন্ধে বলতে আর কি।
ও একদম ভালো শ্রোতা ছিল,
তুমি সময় শুরু করছো একদম সকাল থেকে, আর বলো না, এই যে উঠলাম, উঠার পর ভাবিটা মা যখন দিল এত টেস্টি ছিল, তারপর আমার পরীক্ষা, তারপর রেজাল্ট।
না যেটা হলো মানে একটা জিনিস যেটা হয় খাইয়ে দেয়া এটা সেটা, এগুলো মনে মধ্যে খুব
টিপিক্যাল অ্যাটিটিউড গুলো তোমার মধ্যে
না কখনোই ছিল না এগুলো আমার মধ্যে। এবং একটা অদ্ভুত ব্যাপার, অরিজিনাল একটা মানে ও মেবি ডায়েরি দেওয়ার কিছুদিন পর আমার একটা গোলাপ ফুল দিয়েছিল, তো ফুলটা আমি রেখেছি, বাট একটা কথা খুব লেগেছিল। আমি বলেছিলাম আসলে গোলাপ কেন, কোনো ফুল আমি লাইক করি না, সুন্দর জিনিস যেগুলো অস্থায়ী এগুলো মানুষকে খুব কষ্ট দেয়। তো হ্যাঁ তোমার ফুল ভালো লাগে, আমাকে ফুল দিয়েছ, লাভ ইজ দ্য সিম্বল, মানে সরি ব্লাউজ ইজ দ্য সিম্বল অফ লাভ, তো অ্যাকসেপ্ট করলাম, বাট আমাকে এমন কিছু দিও যেটা চিরদিন মনে থাকে। তো ওটা খুব
পাইছিল এরকম কিছু চিরদিন মনে থাকে টাইপের।
হ্যাঁ ওর মতো একটা ভালো বন্ধু পেয়েছিলাম, এখনো ওকে ফিল করি, এখনো ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। যেটা হয় আমার চারপাশ থেকে আমি অনেক মানুষকে দেখেছি রিলেশন ব্রেকআপ, তো ছায়াও দেখতে পারে না, মানে কোনো ভুল বোঝাবুঝি এটা সেটা, আমি সেই গল্প পড়ে যাচ্ছি, আমি এখন এই দিনগুলো বলছি। তো ছিল আমার খুব মনে আছে, আমার একবার আমার ইন্টার টেস্ট পরীক্ষা যখন, তখন আমার খুব জ্বর, তো আমার তখন হাতে টাকা সর্বথা ছিল, তো আমাকে তখন আমি
বন্ধুরা কিন্তু ভুলে যেও না, আমরা কিন্তু মন দিয়ে খুব ভালোভাবে দারুণ এন্টারটেইন হচ্ছি আমার বন্ধু মহসিনের জীবনের গল্প শুনে, তার বাসন্তীর গল্প শুনে, এবং যে যার মতো আমি জানি যে রুমের মধ্যে কানে হেডফোন দিয়ে লেপের মধ্যে মুড়ি দিয়ে অদ্ভুত একটা এনভায়রনমেন্টের মধ্য দিয়ে হয়তো আমরা এই জিনিসগুলো শুনছি এবং ভালো লাগতেছে আমাদের। কিন্তু ভুলে যেও না বাইরে কিন্তু প্রচন্ড শীত, শীতের তীব্রতায় মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, শীতার্থ মানুষগুলোকে বাঁচিয়ে রাখা দায়ী হয়ে পড়েছে বন্ধু। ঢাকার অবস্থা তাও কিছুটা মেনে নেওয়া যায়, উত্তরের জনপদ জাস্ট ফ্রিজিং, মানুষ একদম বরফের মতো জমে গেছে, মানুষ মানুষের এই 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 জীবন এই অবস্থা থেকে মুক্তি দেওয়া, মুক্ত করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, যে যার মতো যার যতটুকু ক্ষমতা আছে বন্ধু সবাই মিলে আমরা সাহায্য করি, মানুষের পাশে এসে দাঁড়াই, মানুষের পরিচয়ে মানুষকে ভালোবাসি, মানুষকে অনেক বেশি সহযোগিতা করি। আমাদের ঠিকানা 45 নবনাটা গুলশান 1 15 ফ্লোর, আপনারা সরাসরি চলে আসেন বন্ধু, নতুন অথবা পুরাতন যে কোনো ধরনের আপনারা গরম কাপড় আমাদের কাছে পৌঁছে দিন, অথবা আপনারা নিজের উদ্যোগেও দিতে পারেন, এইটা আপনাদের নিজস্ব ব্যাপার, বাট আমরা উদ্যোগটা গ্রহণ করেছি যে আপনাদেরকে সাথে নিয়ে কাপড়গুলো কালেক্ট করব, সেগুলো প্যাকেজিং কাজগুলো আমরা আপনাদেরকে সাথে নিয়ে করব, দেন ফাইনালি ওই মানুষগুলোর কাছে আমরা গিয়ে পৌঁছে দিব। এবং আমাদের ফেসবুকের মাধ্যমে এবং আমাদের যে কমিউনিটি মেম্বার্স বাংলাদেশের বিভিন্ন, ইনফ্যাক্ট আমরা সত্যি ব্লেসড যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে, যেখানে যেভাবে সম্ভব যাদেরকে দিয়ে করলে সুবিধা হয়, যাদেরকে দিয়ে করলে আপনাদের প্রত্যেকটি কন্ট্রিবিউশনের কোনো মিস ইউজ না হয়, সেইভাবে আমরা প্রত্যন্ত অঞ্চলে আপনাদের কাপড়গুলো আমরা পৌঁছে দিব বন্ধু। সো অবশ্যই আপনারা যে যেমন করে পারেন অনেক বেশি বেশি কন্ট্রিবিউট করেন, প্লিজ কন্ট্রিবিউট করেন, যাতে করে এই শীতার্থ মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পারি, শীতার্থ মানুষগুলোকে অ্যাটলিস্ট বাঁচিয়ে থাকার জন্য মিনিমাম এই উদ্যোগটা আমরা নিতে পারি। 45 নাভনা টাওয়ার গুলশান 1 ঢাকা, ঢাকা এফএম এর অফিস হচ্ছে 15 ফ্লোর, আপনারা চলে আসেন বন্ধু।
ভালোবাসার বাংলাদেশ
This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh.
তো আমার জ্বর, তো তখন আমি তার কিছুদিন আগে ঢাকা আসার পর থেকে ফোনের জন্য খুব ইয়ে করতাম বাবার সাথে, যে আমাকে তো ফোন কিনে দাও, তো তখন ফোনটা কিনে দিয়েছিল, তো তখন ওর সাথে ফোনে কথা হতো তখন টেস্ট পরীক্ষার আগে আগে, তখন তো বললাম জ্বর, আমার হাতে খুব বেশি টাকা নেই, এমনিতেই জাস্ট টুকটাক কিছু ওষুধ খাচ্ছি, তো ও বললো তুমি এক কাজ করো কালকে সকালে বের হো, আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাবো, হসপিটালে নিয়ে যাবো। তো ও ফোন দিল, আমি বেরোলাম, মনে আছে ইভিনিং চিনে গিয়েছিলাম টেস্ট করালাম, তো আমি তখন জানতাম ও সবগুলো টাকা দিল, আমি জানতাম না আসলে এতগুলো টাকা কোথায় পেল, তো পরে যখন আমি জোর করে জানতে চাইলাম আসলে তুমি টাকাগুলো কিভাবে ম্যানেজ করছো, তো আমাকে বললো যে আমাদের পরীক্ষার আগে আমরা বান্ধবীরা সবাই মিলে চেয়েছিলাম এক ধরনের ড্রেস বানাবো, তো আমার ড্রেসের জন্য আমি যে টাকাটা জমা দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি, তো তখন খুব মানে অন্যরকম একটা ফিল হলো যে আসলে জানি না ওর পরে সেই ড্রেসটা বানানো হয়েছে কিনা, কিন্তু সেই কোনো বন্ধুদের কাছ থেকে একটা হোক পিকনিক হোক একটা জিনিস কোনো কিছু করার প্ল্যান ছিল, সেখান থেকে এই জিনিসটা করলো, দেন বাসা পর্যন্ত পৌঁছে দেয়া, এই কেয়ারিংটা ছিল ওর মধ্যে, অনেক কেয়ারিং ছিল। আর আমাকে অনেক বুঝত, আর অভিযোগও অনেক ছিল আমার প্রতি, যেমন কোনো ডেতে আমি বের হবো ঘুরবো আমার একদম ভালো লাগতো না, এখনো যেটা ভালো লাগে না, খুব ক্রাউডি এনভায়রনমেন্টে থাকাটা খুব মানে আমার কেন যেন মনে হয় যে ভালোবাসা মানে হলো বিশেষ দিন, এটা কেন হবে এই। আর সবচেয়ে বড় অভিযোগ ছিল যেটা হয় যে বার্থডে সেলিব্রেট করাটা একটা হয়তো খুব ভালো একটা দিক আমরা মনে করি, কিন্তু আমি ছোটবেলায় তো ছোটবেলা থেকেই এগুলোর সাথে অভ্যস্ত ছিলাম না।
সেলিব্রেশন বলতে তাহলে কি বুঝো তুমি?
সাপোজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোথাও যাওয়া, একটা রেস্টুরেন্টে যাওয়া, একটু পার্টি দেওয়া, কেক কাটা, একটু ঘোরাফেরা, এই জিনিসগুলো, বাট এই জিনিসগুলো আমি কখনো করতাম না।
তোমার দৃষ্টিতে সেলিব্রেশন কি? বাইর হয়ে আকাশে চাঁদ দেখা একা একা?
না, আসলে কিছু জিনিস আমি মানে আমার কাছে মনে হয় যে সব জিনিসগুলো জীবনে প্রয়োজন না। যেমন আমি বলি আমার পার্সোনাল লাইফে যেমন কিছু অর্জন ওই দিনগুলোকে সেলিব্রেট করা যায়, আমার পার্সোনাল গেইন, কিন্তু একটা জিনিস কন্টিনিউয়াসলি টেনে আনা বারবার করা একটা মিনিংলেস হয়ে যাচ্ছে, কারণ যখন একটা জিনিস একই জিনিস বারবার হয় আমার মনে হয় কেমন যেন মিনিংটা কমে যায়।
মহসিন কি অনেক নার্সিসিস্ট ধরনের মানুষ?
হ্যাঁ, অনেকটা বলা যায়।
মানে নার্সিসিজম বলতে অ্যাকচুয়ালি গ্রিক দেবতার একজনের নাম, যে গ্রিক দেবতা নিজেকে এত বেশি ভালোবাসতেন যে পানিতে নিজের ছবি সবসময় তাকায় দেখতেন, নিজের প্রেমে নিজে পাগল হয়ে গেছিলেন সেই গ্রিক দেবতা, এবং এটাকে নার্সিসিজম বলা হয় অ্যাকচুয়ালি। আমি জানি না যে প্রোনাউন্সিয়েশনটা আমার পারফেক্ট হচ্ছে, নার্সিসিস্ট বলে রাইট এটাকে, এবং নার্সিসিজম হচ্ছে একটা ম্যানার যেখানে ব্যক্তি নিজের প্রেমে পাগল হয়ে যায়।
একদিন ফোন দিয়ে বলেছিলাম আমি আয়না নিজেকে দেখি দেখি পাগল হতে পারি কিনা,
তো কঠিন অবস্থা, আমি তো খারাপ বলিনি তাহলে? আমি জানি না, আমার জানার কথাও না যে রুমে আয়না লাগাইছে কিনা। তো তুমি তো তাহলে সেই গ্রিক দেবতা নার্সিসিস্টের মতো, যে নার্সিসিজম যার প্যাটার্নে ছিল যে সব সময় নিজের প্রেমে পাগল হয়ে থাকতো। এটা যদি আয়নাটা তুমি সরায় ফেলো, এটা আমার একটা ব্যক্তিগত পরামর্শ, সরাবে এই কারণে যে তুমি কল্পনা করতে পারবে না যে কনজুগাল লাইফে কত বেশি কম্প্রোমাইজ করতে হয়, নিজেকে ভালোবাসার সামান্য পরিমাণ, সামান্য একটু কম শোনালো, যার্রা পরিমাণ সুযোগ নাই, প্রতি মুহূর্তে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, নাহলে তোমার বৈবাহিক জীবন টিকবে না। তো প্রথম যে কাজটা হবে তুমি আয়নাটা সরায় ফেলো, নাহলে কি যে ধাক্কাটা খাবে বিয়ের পর পর, নিজেকে বেশি বেশি ভালোবাসতে গিয়ে যে কি পরিমাণ অপদস্ত হবে কল্পনা করতে পারবে না।
না, এখানে আমি পার্সোনালি একটা জিনিস বিলিভ করি যে কারোর কাছ থেকে কিছু পেতে হলে আমাকে কিছু দিতে হবে। তো আমি আমি জানি
না, আমি যেমন বহু বছর চুলাচ্ছি না, বহু বছর হাত দিয়ে ঠিক করে নিই, মানে বউ কারণ সময় বোঝানোর চেষ্টা করি হয়তো যে দেখো আমার নিজের ব্যাপারে অত বেশি কেয়ারিং না, আমি আই এম এ কেয়ারলেস পার্সন, আসলে আমি ওই চিরুনি চাইতে একটু হয়তো ওয়্যাক্স বা একটু জেল বা একটু এই টাইপের জিনিস দিয়ে হাত দিয়ে করাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট ভাবটা আমি যে ভাই চুল আচরণের মতো আমার মানসিক অবস্থাটা না, তাই না?
হয়তো আমি ভাবটাই দেখাতে পারি না কখনো,
খবর ধরাই খবর, আমি তোমাকে টিপস দিয়ে দিলাম, তাড়াতাড়ি আয়না সরায় ফেলো, নিজেকে অ্যাডজাস্ট করো, নিজের প্রতি অ্যাটেনশনটা কম দাও। হ্যাঁ, তারপর
জি, তো আমি যা বলছিলাম মেবি একটু এসব খুব একটা লাই করতাম না, তো ছিল আমার প্রতি ওর অভিযোগটাই বেশি ছিল, আর দশটা মানুষের মতো বারবার ফোন রাখা শুরু, লাভ ইউ লাভ ইউ এই জিনিসগুলো খুবই হতো না, এই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আর আমি একটা জিনিস সবসময় ফিল করতাম যে আসলে কেরিয়ারটাকে ধরে রাখতে হবে, আনফর্চুনেটলি যদি এমন কিছু অ্যাক্সিডেন্ট হয় হয়তো বা যে কেউ বলে ফেলবে যে আমি হয়তো বা কোনো রিলেশনের কারণে আমার রেজাল্ট খারাপ হচ্ছে, মানে সবাই যেভাবে আমার কিন্তু স্বপ্ন দেখছে সেই জিনিসটা হবে না, তো আমি এটাই ভাবতাম যে ও যেন আমার কারণে ছোট না হয়, কারণ রিলেশন জিনিসটাই কিন্তু আমরা আলটিমেটলি 80% মানুষ কেন যেন নেগেটিভ সেন্সে দেখি, সেটা ফ্যামিলিতে অনেক বেশি। তো তারপর ওরও পড়াশোনা আমারও পড়াশোনা চলছিল, পড়াশোনা করতেছিলাম, টেস্ট পরীক্ষায় আনফর্চুনেটলি আমার রেজাল্ট খারাপ হয়ে গেল 3.58, এটা অনেকের কাছেই একটা নেগেটিভ ব্যাপার হিসাবে সামনে এসে দাঁড়ালো যে ঢাকায় গেল মাত্র 2 বছর 1.5 বছর, এর মধ্যে এত ভালো একটি স্টুডেন্ট, মেট্রিক গোল্ডেন এ প্লাস, ইন্টার টিস্টিকি, এত। তো আমিও খুব শকড হয়েছি যে আসলে রেজাল্ট এইরকম হলো কেন। তারপর মনে আছে তারপরে 3টা মাস খুব বেশি পড়াশোনা করেছি, খুব, এবং আমার সৌভাগ্য আমি ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ ক্লাস পেয়েছিলাম।
দ্যাটস রিয়েলি গুড,
আসলে অনেক ভালো।
এবং রেজাল্ট পাওয়ার পর যেদিন রেজাল্ট দিবে, ঢাকা ছিলাম, বাড়িতে ছিলাম না, ফোন দিয়ে বাবা মাকে বললাম, চিৎকার করে যে কাউকে ধরবো এরকম একটা মানুষকে পাচ্ছিলাম না। ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখি আমার ফ্রেন্ড ওবায়দুল্লাহ ইফতি, এখন আমার সাথেই এখনো আছে, আমার সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে একসাথে শেষ করলাম। তো ওকে ঝুড়ে খুব চিৎকার করে বললাম, দোস্ত সেলিব্রেশন, আমি প্লাস পেয়েছি। ইয়েস সেলিব্রেশন, দিস ইজ সেলিব্রেশন আই থিঙ্ক। তারপরেই ওকে আমি ফোন দিয়েছিলাম যে আমি আসলে গোল্ডেন প্লাস পেয়েছি। ওর রেজাল্ট ছিল মেবি 4.68 ইন্টারমিডিয়েটে। তো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক ছিল, আমি গোল্ডেন প্লাস, বাট ওর কথা শুনে একটু মনে হয় না যে মনটা খারাপ।
তোমার ভূমিকাটা কি ছিল বলো তো দেখি। আমি
ফোন দিয়ে বললাম যে কি খবর, তোমার রেজাল্টটা কি, আমি আগে বলিনি আমার রেজাল্ট কি, বা ও জানতো
যে 4.68। তখন তুমি কি বললে?
তো আমি বললাম মন খারাপ করো না, অনেক ভালো রেজাল্ট এটাতে। এক তখন তো এ প্লাস অনেক সংখ্যা কম ছিল।
হ্যাঁ, দিয়ে নিজের তো কি হবে বলবো।
আচ্ছা, তো দেন বললাম যে আমি তো একটু ইজিলি বলেছি, কারণ খুব লাউডলি বললে হয়তো ওর কাছে জিনিসটা একটু ওয়ার্ড লাগতেই পারে, বাট আমার মনে হয়েছে আমার রেজাল্ট খুব যতটা আমি লো ভাবে বলেছি ও ততটা লাউডলি বলেছে। ও বলছে সত্যি চিৎকার করে উঠছে, এবং পরে মুহূর্তে খুব থেমে গেল, তো মনে হলো কান্না করছে। তো তখন মনে হলো যে আসলে নিজের জন্য কান্না করলো না, বাট আমার এত একটা অ্যাচিভমেন্ট দেখেও কান্না করছে যে আমি গোল্ডেন GPFI পেয়েছি।
তোমার ফিল কি ছিল?
খুব ইচ্ছে করছিল ওই মুহূর্তে সামনে গিয়ে যাই, ওকে জড়িয়ে ধরে বলি আসলে কিছু অর্জন শুধু একার থাকে না, সবার। আমার এই অর্জনটা হয়তো তোমাকেও কান্না করাচ্ছে, তুমি প্রাউড ফিল করছো, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস। তো আমি সবসময় ফিল করি একটা ভালো কাজ বা আমার কোনো একটা অর্জন হতে বা যে কারো একটা অর্জন, সেটা হচ্ছে শুধু তার একার না, তার চারপাশে মানুষগুলো তাকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখতে থাকে। তো ওই স্বপ্ন যেগুলো যখন পূরণ হয়, কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা মানে নিজের অবস্থানটা খুব লো থাকা সত্ত্বেও ওই মানুষটা অর্জন দেখে এত বেশি উৎফুল্ল হয়, এটা আসলে মানে খুব ভালো করে।
ওবায়দের রেজাল্ট কি ছিল? ওবায়দি
ওর গোল্ডেন GPFI ছিল,
ভাগ্যিস ছিল। ও যদি তা না হইতো, তুমি ধরো কি চিন্তা হতো, চিন্তা করো আমাকে ধরো যত বেশি শক্ত করে তুমি ধরছো নিশার বন্ধ হয়ে যায় এরকম আর কি। দোস্ত রে ফটায় ফেলছি আমি তো গোল্ডেন এ প্লাস। হ্যাঁ ঠিক আছে, তাই তো কি করবো। বর্তমানে কোন স্ট্যাটাসে আছে তোমার সাথে সম্পর্কটা, মানে কি হলো ফাইনালি, কি হয়েছে?
আমি ঘটনার প্রেক্ষিতে যাচ্ছি খুব সহজেই। তো আমার এডমিশন টেস্ট বোর্ড পরীক্ষা হলো, বোর্ড তো রেজাল্ট হলোই, দেন এডমিশন টেস্ট দিলাম। এডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে আমি 28 হলাম। এ আরেকটা আনন্দ যেটা আবার কাঁদিয়েছিল ওকে। দেন ক্যাম্পাস লাইফ, ওর সাথে মনে আছে ইউনিভার্সিটি ওঠার পর সাথে আমি একদিন দেখা করেছিলাম। তো আমাকে বলতো যে ইউনিভার্সিটি উঠলে তুমি চেঞ্জ হয়ে যাবা, যেটা সবাই হয়, বা তুমি হয়তো বা সেখানে অনেক মানুষকে দেখবা। আর ও ফ্যামিলি চাইছে মানে চাইছিল না যে ও ইউনিভার্সিটি বা এইসব পরিচিত থেকে দিক, ও একটু চাইছিল পড়াশোনা একটু বিয়ে শাদী দিয়ে দেবে এরকম কিছু আর কি। তো দেন হঠাৎ করে একদিন ফোনে আমাকে বললো যে আমার আমার জন্য ছেলে দেখছে। তো কত সিরিয়াস ছিলাম না আসলে, তখন আমি ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার মাত্র, তো কেন যেন কাজ করছিল না, ওরকম একটা ফিলিংস আসে না আসলে, চলে যাবে বিশ্বাস করতে পারছিলাম যে। তো বললাম যে দেখ ফ্যামিলি ডিসিশন, দেখো কি হয়। আর তো এরকম দেখছিল আসছিল, শুনতাম প্রতি দু একদিন পর পর, এক সপ্তাহ পর পর কথাগুলো শুনতাম। কিন্তু একদিনও খুব কান্না করছে যে আমার খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে এবার মনে হয় চলেই যাবো, হয়তো তোমাকে মানে আসলে মুশকিল, কেন আমি ভাবতে পারছি না যে তোমাকে আমি থাকবো। তো আমি বললাম যে আসলে এত সিরিয়াস কেন হচ্ছো, দেখো কি হয়। আর ও জানতো যে আসলে এই মুহূর্তে আমাকে প্রেশারাইজ করাটাও ঠিক ওরকম ইয়ে হবে না। তো এর মধ্যে অনেক কিছু ঘটলো, দেন ওর বিয়ে ঠিক হলো। আমার মনে আছে ওর হাতে আংটি, হাতে বিয়ে কার্ড আমার হাতে দিয়েছিল। তখন আমি অনেকটা স্থির হয়ে গেছিলাম। চলে গেল বিয়ের ডেট, আমাকে ফোন দিল তোমাকে আসতে হবে। যেদিন বিয়ে সেদিন বিকেল ওদের বাসায় গিয়েছিলাম, ওর পাশে বসে কথা বলেছি, ফিরে আসতেছিলাম। আমার জীবনে কষ্টের মুহূর্তের মধ্যে ওই মুহূর্তটা ছিল, আমি হাঁটতে পারছিলাম না, খুব ফিল করছিলাম আমি যত সামনে যাচ্ছি ও মনে হয় তত পিছিয়ে অনেক দূরে হারিয়ে যাচ্ছে। ফোন করার সাহস পাইনি আর। তো ওকে আমি বলেছিলাম যে তুমি তো বিলিভ করো না, আমি তোমাকে মানে খুব এক্সপ্রেস কম করতাম জিনিসগুলোর মধ্যে কাজ করতো, যেটা দশটা মেয়ে চায়। তো একদিন বলো যদি কোনোদিন বিশ্বাস, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বাসা থেকে রিক্সায় আসছি, কান্না করছি, রিক্সাওয়ালা দেখছে যে আমি কান্না করছি, কিছু বলছে না, হয়তো বা অন্য কিছু
ভাবছি
না। ওই রকম
সুযোগ ছিল না বা ওই সব মানে ওই পরিস্থিতিও ছিল না,
ছিল না। আচ্ছা ও যে মানে কেমন যেন একটা এমন একটা এই,
আর আপনাকেও হয়তো সে ওই এমবারেস সিচুয়েশনে নিয়ে আসতে চায়নি, সে আপনাকে পাগলের মতো চেয়েছে কিন্তু সে প্রকাশটা ঘটায়নি যে আমাকে নিয়ে যেতেই হবে বা এটা করতেই হবে, কারণ আপনাকেও সে চায়নি অস্বস্তিকর কোনো পরিবেশে ফেলতে, আপনিও উদ্যোগ সেইভাবে নেননি। তারপর
তো চলে এসে যখন বাসার কাছে আসলাম, হঠাৎ করে ওর ফোন, আমি মনে হলো আর জোরে কান্না করে দিলাম যে এখন ও আমাকে কেন ফোন দিল। তো আমাকে ফোন দিয়ে বলল তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, কারণ তা না হলে সামনে বসে কথা বলে একটা মানুষ চলে যাবে, হয়তো বা তুমি অনেক কিছু ভেবে তুমি চাও যে অনুষ্ঠানটা অনেক কিছু হয়ে যাক, আমি সবার কাছে ছোট হই, হয়তো বা তোমার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝি, বাট এতটুকু বুঝে আমার সামনে থেকে চলে গেছো এটা আমার অনেক ভালো লেগেছে। তো ওর মধ্যে আমার মধ্যে একটা সিমিলারিটি ছিল, আমরা ফ্যামিলিকে প্রচন্ড ভালোবাসি, ওর ফ্যামিলির কারণে চাইনি বা আমাকেও ঠিক কোনো একটা নিয়ে যেতে চাইনি, আমিও ঠিক ওরকম কিছু। তো তারপর থেকে কখনো চিন্তা করিনি ওকে ফোন দেবো, কারণ আমি চাচ্ছি মানে আমি যেটা চেয়েছিলাম যে যেখানেই থাকুক ভালো থাকুক, আর কমিউনিকেশন করাটা ওর জীবনে হয়তো বা কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। চলে যাওয়ার এক সপ্তাহ পর মেয়েদের আমি ভার্সিটি বসে বাসায় ফিরছিলাম, তখন একবার ফোন দিয়ে বলেছিল তোমাকে খুব মিস করছি, তারপর থেকে ফোন টা অফ, আর কখনো যোগাযোগ হয়নি। আর এখনো মিস করি, আসলে ওকে মিস করাটা ও চলে যাওয়ার পর থেকে ফিল করেছি যে আমি ওকে এত বেশি ভালোবাসতাম, ওই মুহূর্তে এত ফিল করিনি, কিন্তু এখন প্রতিটা মুহূর্তে যখন ওর ছোট ছোট কথা, ও বলেছিল আমার খুব ইচ্ছে তোমাকে আমি পোস্ট গ্রাজুয়েশন যখন করবা তখন তো গাউন দেখব, তোমাকে আমি কখন মিডিয়ায় দেখব, তুমি কবিতা লিখবা, আমি গান গাইতাম ছোট ছোট, মন খারাপ হলে আমার কাছে গান শুনতো। তো এখন আমার গান গাওয়া খুব একটা হয় না, কবিতা লেখাটাও খুব একটা হয় না, হয়তো ওর জন্য কিনা জানি না, বাট আগের চেয়ে আরো বেশি দমে গিয়েছিলাম। এখন ওইভাবেই চলছে, আমার ছোট্ট একটা রুম, ওই রুমটাই আমি অনেক বেশি ভালোবাসি। আমার ফ্রেন্ডদের খুব অভিযোগ আমি কেন হলে থাকি না, আমার ভালো লাগে না, আমার মনে হয় লাইফটা নিজের মতো করে চলি, এখন বাবা মা ছোট ভাই বোন আছে ওদের দেখবো। তারপর প্রবলেম হলো ছিলাম অনেক, ওদিন রাতে অনেক কান্নাকাটি করেছি, আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছিলাম। আর ফ্রেন্ডদের মধ্যে ওরা সবসময় বলে আমি সিচুয়েশন সবসময় মেনে নিতে পারি, সেটাই হচ্ছিল তখনও। আনফর্চুনেটলি ও বছরই শেষের দিকে দাদু মারা গেল, যেতে পারিনি। তারপরে বাবার সেই কথাটা সত্যি হলো, পড়াশোনা করো, পড়াশোনা কখনো নদী ভেঙে নিয়ে যেতে পারে না। ও বছর আমাদের বাড়ি নদী ভেঙে গিয়েছিল, তখন এত বেশি স্ট্রেস ছিলাম যে পড়াশোনা কন্টিনিউ করব, বাবা ঠিক ফ্যামিলি থেকে ওইভাবে আমাকে সাপোর্ট দিতে পারছিল না, শিক্ষক মানুষ গ্রাম থেকে পৌরসভায় এসে বাড়ি করা, বাবার ব্যাংকে যা ছিল অনেকটাই ব্যাংক ব্যালেন্স শূন্য, তখন কিছুটা সংগ্রাম করতে হয়েছিল আমার, একটু ইনকাম সোর্স বের করার চিন্তাভাবনা ছিল, তারপর থেকে একটু কোচিংয়ে জড়িয়ে যাওয়া, আস্তে আস্তে এখন আমি একটা প্রতিষ্ঠানে লেকচার হিসেবে আছি, ইংলিশ লেকচার হিসেবে আছি, টুকটাক লেখা লিখি, তো এখন আর কবিতা লিখি না, হয়তো বা কিছু বই একাডেমি কিছু বা কিছু বই লিখি।
মাস্টার্স করেছো ঢাকা ইউনিভার্সিটি?
জি।
ইংলিশ?
না, ইন্টারন্যাশনাল রিলেশনস।
ও, ইন্টারন্যাশনাল রিলেশনস।
জি।
এবং এখন জব করতেছো বিং এ লেকচারার?
পরীক্ষা দিইনি, আমার বিসিএসটা টার্গেট।
আচ্ছা, বিসিএস এর জন্য প্রস্তুতি চলছে, সেই ফাঁকে গেস্ট লেকচারার হিসেবে কোন একটা ইনস্টিটিউশনে আছো।
জি।
কেমন আছো তুমি অ্যাকচুয়ালি? তোমাকে যদি টাইম মেশিনে করে আবার ওই সেই ইন্টারমিডিয়েটের ওই পরপরের ওই সময়টাতে নিয়ে যাওয়া হতো, যেখানে তোমার বাসন্তীর বিয়ে হচ্ছে এবং তোমার সব তো ছিল হাতে, সুযোগও ছিল, ইনফ্যাক্ট তুমি চাইলে হয়তো দুই ফ্যামিলিকে মানিয়েও নিতে পারতে, যেহেতু তোমার ট্র্যাক রেকর্ড খুব ভালো, তোমাকে ওই ফ্যামিলি খুব কাছ থেকে দেখতো এবং জানতো, তাদেরকে মানিয়ে নেওয়াটাও তোমার জন্য খুব টাফ কিছু হয়তো হতো না সেই উদ্যোগটা যদি তুমি গ্রহণ করতে। কিন্তু তুমি একরকম ভীত সন্ত্রস্ত হয়েই তোমার কেরিয়ার মুখ থুবড়ে পড়তে পারে এই আশঙ্কা থেকেই তুমি এই গ্যাম্বলিং এ যেতে চাওনি, এই জুয়াতে যেতে চাওনি। বাট তোমার জন্য খুব সহজ হতো কিন্তু দুই পরিবারকে মানিয়ে নিয়ে হয়তো বিয়ের সম্পর্কের দিকে নিয়ে যাওয়া, হয়তো।
তো
এখন যদি টাইম মেশিনে করে তোমাকে নিয়ে যায় আবার ওই জায়গাতে, এবার কি করতে তুমি? সেকেন্ড টাইম যদি তুমি সুযোগ পেতে, ভাগ্য দেবতা যদি তোমাকে সেকেন্ড টাইম কোন অপশন দিত, কি করতে?
একটা জিনিস ফিল করছি যে
করতে কি বিয়ে করতে নাকি আবার ওইভাবে ম্যানেজ করে চলে আসতে, যে জগদ্দল পাথরের মতো তোমার বুকের উপর চেপে আসে, চেপে বসা যে কষ্ট, সেইটা রাস্তা রাখতে নাকি সেটা ক্লিয়ার করার চেষ্টা করতে, কি করতে তুমি একই ভাবে ওই অবস্থাতে যদি ফিরে যাও?
হয়তো খুব কঠিন হবে কথাটা বলা, বাট এগেইন আমি কিছু করতে পারতাম না। এর পিছনে সবচেয়ে বড় একটা রিজন, আমি আমার কেরিয়ারকে ভালোবাসি, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আর ও আমাকে এতটাই ভালোবাসে, আমার যেটা বিশ্বাস যে ও চাইতো না যেমন কিছু হোক, কারণ আমি অনেক কাছ থেকে অনেককে দেখেছি এই এই যে একটা রিলেশনশিপ হওয়া, সেটা বিয়েতে
ওই প্রসঙ্গে আমরা আসবো। তোমাকে আরেকটা জিনিস আমার জানা দিচ্ছে যে তাহলে ওকে যে ফিল করা তোমার রুমের মধ্যে, অ্যাকচুয়ালি তুমি সবচেয়ে বেশি ভালো থাকো কিন্তু তোমার ছোট 10x10 না 14x10 কত?
14x10
14x10 140 স্কোয়ার ফিটের তোমার ওই রুমের মধ্যে, আয়না তো আবার বড়। তো ওই রুমটাতে তুমি আর, হিন্দিতে কথাটা খুব ভালো শোনায়, মে আর মেরা তানহাই, আমি এবং আমার একাকিত্ব, এই যে বসবাস ওই রুমটার মধ্যে, এই আমার আমি এবং আমার একাকিত্ব কিন্তু ঠিক জমে না, ঠিক সুরে বাসি বাজে না যদি এরকম একটা তানাহির ঘটনা না থাকে ব্যাকগ্রাউন্ডে, যদি এরকম কিছু একাকিত্বের ঘটনা না থাকে, এরকম এরকম বিচ্ছেদের ঘটনা না থাকে, এটা কি সত্যি তুমি ফিল করো নাকি দুঃখ তোমার অনেকটা বিলাসিতার মতো, মানে তুমি ইন সাম এক্সটেন্ট ওটা এনজয় করো, ওই ওই অনুভূতি ওই ফিল গুলোর মধ্যে থাকতে, ওই হ্যালোসিনেশন এনভায়রনমেন্টের মধ্যে থাকতে, কোনটা? নাকি কষ্টে তোমার দন্ত বন্ধ হয়ে যায়, তুমি আর ভাবতে চাও না, এরকম ব্যাপার কোনটা আসলে?
আমি আসলে ভাবতে চাই না খুব, আসলে ও একটা জিনিস ছিল, দাদু চলে যাওয়া, দেন
আমি বলছি তাই ছেলে তোমার বাসন্তীর কথা, নাকি তোমার ভালো লাগবে ওইভাবে সময় পার করতে?
একদম ভালো লাগে না, এখন কবিতা দুলান লিখতে গেলে তৃতীয় লাইনটা আর আসে না, গান গাইতে গেলে থেমে যায়।
অপরাধবোধ কি কাজ করে কোনো?
হ্যাঁ, একটা বড় কাজ করে, সেটা হলো আমি যদি হচ্ছে বড় হতাম, আমি যদি এস্টাবলিশড হতাম, আমি ট্রেনের সামনে এসে দাঁড় করাতাম, কেউ আমাকে না করতে পারত না, কিন্তু আসলে ওই সময় আমি হয়তো এমন একটা পর্যায়ে ছিলাম যে খুব এই ধরনের সিদ্ধান্তে যাব, এটা আমার জন্য একদিন পসিবল হচ্ছিল না, আর ও আমাকে ভালোবাসে বলেই হয়তো আমাকে এই ধরনের হ্যারাসমেন্ট বা হ্যারাসিং সিচুয়েশনে আমাকে ফেলতে চায়নি, ও চায়নি যে আমার ক্যারিয়ারটা থমকে পড়ুক।
তানহা দিল তানহা সফর, ইনফ্যাক্ট
এই একাকিত্ব এবং একাকী পথ চলা, এটি অনেকের জীবনের সাথে জড়িয়ে যায়। এখন এই কোয়েশ্চেনটা কিন্তু অবধারিত যে আসলে কোন পৃথিবীটা কোন পথটাকে আমরা বেছে নিব। আর যদি মহাসেনের গল্পটা একটু অন্যরকম হতো, হয়তো ইন্টারমিডিয়েটের তৎপরবর্তী সময়গুলো পরবর্তী সময়টাতে তারা দুইজন দুইজনকে ভালোবাসার কারণে বিবাহের বন্ধনে আবদ্ধ হলো, যথারীতি যুদ্ধ করতে গিয়ে দুইজন দুজনের কাছ থেকে অনেক দূরে ছিটকে পড়ল, সমস্ত কিছু অনেক বেশি বেসামাল হয়ে গেল, এবং দুইজনই হয়তো সম্পর্কটা দুইজনের কাছে অনেক বেশি বিষিয়ে উঠেছে। বাবা মা যেরকম স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এর মধ্যে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে গেছে, নদীতে কেড়ে নিয়েছে তাদের স্বপ্নের দুয়ার, স্বপ্নের ঘর, যেখানে তাদের শৈশব কৈশোর সমস্ত কিছুর জীবন গাথা সবকিছুই কিন্তু নিয়ে গেছে সেই নদীর ভাঙনে। নতুন করে তাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হয়েছে, সেখানে পরিবারের একমাত্র সন্তান হিসেবে তাকেও কন্ট্রিবিউট করতে হয়েছে তার মতো করে। এই রকম পরিস্থিতিতে যদি পড়তো সে, তাহলে এই সমস্ত কিছুই কিন্তু বেসামাল হয়ে যেত, বেসামাল হয়ে যেত তার বাসন্তীর পরিবারও। তখন হয়তো এখানে আজকে হয়তো তাদের রিলেশনশিপ যেটা তারা স্বেচ্ছা নির্বাসন দিয়েছিল, তখন হয়তো বাধ্য হইতো এই রিলেশনশিপের গলা টিপে হত্যা করতে। দেন ফাইনালি তাদের মধ্যে হয়তো আরো অনেক রকমের বিস্ময় রিলেশনশিপ তৈরি হতো, একজন আরেকজনের মুখোমুখি অবস্থান নিত, একজন আরেকজনকে হয়তো প্রথম দুজন দুজনের চোখে ঘেন্না জিনিসটা চোখে চোখে দেখত, যেখানে প্রচন্ড পরিমাণ শ্রদ্ধা দেখার সুযোগ হয়েছিল মহাসেনের তার বাসন্তীর চোখে, যখন বাসন্তী তাকে পা ছুঁয়ে সালাম করে। বাট এই ঘটনাগুলো ঘটতো না, এই ঘটনাগুলো রিভার্স হয়ে যেত বাস্তবতার করাল গ্রাসে। তখন আমি কি করতাম, আমি হয়তো এই জায়গাতে থেকে বলতাম যে কেন এই কাজটি করেছেন, যে বাপ যে মা এত কিছু করলো আপনার জন্য, এত কিছু স্যাক্রিফাইস, এত কন্ট্রিবিউশন, যার সুযোগ হয়নি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পরবর্তী সময়গুলো এই করার, বাট আপনার জন্য তার জীবনের সর্বোচ্চ দিয়ে দিয়েছেন, আপনার নামে তিনি পরিচিত হবেন সেই আশায়, যে বাবা তার জীবনের সমস্ত রক্ত আপনার 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 আপনাকে এস্টাবলিশ করবার জন্য তার সমস্ত পরিশ্রমকে তিনি বাজি ধরেছেন, সেই মানুষটাকে ইন রিটার্ন আপনি কি দিলেন। আমি হয়তো এই জায়গাগুলোতে বসে এই মূল্যায়নটা করতাম, যে সম্পর্কে দোহাই দিয়ে যে মানুষটিকে বিয়ের পিঁড়িতে বসাইলেন সেই মানুষটিকে আজকে কেন ছেড়ে দিতে হচ্ছে আপনাকে, তার ব্যাপারে আপনি কতটুকু লিবারেল ছিলেন, এবং আপনাদের হাত ধরে যদি কোনো সন্তান এই পৃথিবীতে আসতো তার অবস্থা হতো আরো বেশি বেগতিক, তাহলে তার ক্ষেত্রে হয়তো আপনাকে নিয়ে কথা বলতাম। এটি একটা প্ল্যাটফর্ম, এই ঘটনাগুলো ঘটে হয়তো আপনার সাথে। আবার আপনি যখন রিভার্স কাজ করেছেন, যখন এই কাজগুলো করেননি, দেন ফাইনালি আপনার বাসন্তী বিয়ের এক সপ্তাহ পরে হয়তো আপনাকে ফোন দিয়েছে, তারপর থেকে ফোন সুইচ অফ, সে বাসন্তী নিজে নিজের মতো করে চোখের পানি ফেলছে যেভাবে আপনি ফেলতেছেন এখন, সে হয়তো কোনো এক কাক ফাটা দুপুরে, কোনো এক বিষণ্ণ সন্ধ্যায়, কোনো এক গভীর রাত্রে নিজের মনের মতো করে আড়ালে আবডালে নিজের চোখের পানি ফেলতেছে, আপনার কথা মনে করে, আপনার ভালোবাসায় ডুকরে ডুকরে কাঁদতেছে। ঠিক আপনিও যেভাবে প্রতিদিন কষ্ট পাচ্ছেন আপনার ওই রুমটার মধ্যে, 140 বর্গ ফুটের ওই জায়গাটার মধ্যে, নিজের মতো করে আপনার বাসন্তীকে খেয়াল করতেছেন, স্বপ্নে দেখছেন, ভালোবাসতেছেন এবং তাকে মিস করতেছেন পাগলের মতো, যে এত ভালোবাসা তো আমার জীবনে কেউ আর দিবে না যেভাবে আমাকে বাসন্তী দিয়েছিল। জীবনের এই ইকুয়েশন মিলাতে গিয়ে, বাবা মার স্বপ্ন পূরণ করতে গিয়ে, এত বেশি আমি বাস্তববাদী হয়ে গেছি যে ইমোশন জিনিসটাকে তাকিয়ে দেখবার সময় পাইনি। আমার ভালোবাসার সবচেয়ে বড় উপলক্ষটাকে, আমার ভালোবাসার যে সবচেয়ে বড় সাপ্লায়ার ছিল সেই মানুষটাকে আমার জীবন থেকে আমি হারিয়ে দিলাম, আর কাকে আমি পাবো, কোন মানুষকে স্রষ্টা আমার জন্য আবার নির্বাচন করবেন যার হাত ধরে আমার এই ভালোবাসাগুলো ফেরত আসবে, যদি পাই তাহলে ভালো শুকুর আলহামদুলিল্লাহ, যদি না পাই তাহলে তো আমার বাসন্তী আরো বেশি দীর্ঘ নিঃশ্বাস হয়ে আমার কাছে ফিরে আসবে, এ জীবনে তো আর কখনোই ভালো থাকা হবে না। ভালো থাকা যদি একটা মানুষের আলটিমেট ডেস্টিনি হয়ে থাকে, সুখে থাকাটা যদি একটা মানুষের আলটিমেট ডেস্টিনি হয়ে থাকে, তাহলে তো জীবনের ক্যালকুলেশনে অনেক বড় বেশি ভুল করে ফেললাম। এটাও কিন্তু চলতে থাকে মনের মধ্যে, আমি জীবনকে নিয়ে চিন্তা করতে গিয়ে অনেক ভালো হয়তো জীবনের দর্শন এবং জীবনটাকে একটা ভালো জায়গাতে নিয়ে আসতে পেরেছি, যে মাস্টার্স কমপ্লিট করে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থেকে, এখন আমি চেষ্টা করতেছি ভালো একটা চাকরির জন্য, ফাইনালি হয়তো ভালো একটি চাকরি আমি পাবো, এই ব্যাপারগুলো সেটল হলো। কিন্তু এইখানে জ্ঞানের পরিচয় দিতে গিয়ে আপনি কিন্তু একজন হয়তো আপনি হয়তো জীবন সংগ্রামের একজন সার্থক যোদ্ধা হিসাবে দাঁড়ায় যাচ্ছেন ঠিকই, বাট এই কথাটা হয়তো বেমালুম ভুলে গেছেন যে প্রেমের ক্ষেত্রে যে জ্ঞানের পরিচয় দেয় সে কোনোভাবেই প্রেমিক নয়, এবং প্রেম আসলে পাগল প্রায় একটা জিনিস, যেখানে যেখানে জ্ঞান বুদ্ধি এরকম 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 চিন্তা শক্তির আর কোনো সুযোগ থাকে না, যে কারণে আপনার ভাগ্যের সাথে জুড়ে গেছে কিন্তু এই কান্না, এই দীর্ঘ নিঃশ্বাস আর এই মিস করা সেই মানুষটিকে, যে মানুষটি পাগলের মতো আপনাকে কোনো একদিন ভালোবেসেছিল এবং এখনো সবকিছু রাড়ালে বা আপটালে তাকে আপনাকে সবসময় ভালোবাসতে হয় বা আপনাকে ভেবে চোখের পানি ফেলতে হয়। দুবিধা এই বিষয়টা নিয়ে আমার বন্ধুরাই বা কি বলবে, আসলে ওই ঘটনাগুলো ঘটলে কিন্তু আজকে আমি মহসিনকে ওইভাবে ট্রিট করতাম যে কেন এই ঘটনাগুলো ঘটালেন, কেন এই কাজটা করলেন, কেন আপনার বাপমার কথা ভাবলেন না। আবার না ঘটনার কারণে কিন্তু এই ব্যাপারগুলো ঘটে যাচ্ছে অবলীলায় আপনার জীবনের সাথে এবং সেই মেয়েটির সাথে। আল্লাহ তাকে ভালো রাখুক, যদি সে তার জীবনটা যদি ভালো হয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয়ে থাকে সবসময় হয়তো দীর্ঘ নিঃশ্বাস তার আপনার আপনার কারণে দীর্ঘ নিঃশ্বাস তার মধ্যে আসবে।
আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছি, তো তোমাকে সবসময় বলতো যে তোমার ফ্যামিলির গুড লাক, তোমার মায়ের, তোমার মা সৌভাগ্যবান মা, কারণ তোমার মতো একটা সন্তান তার গর্বে আসছে। তো এই কথাটা খুব ফিল করেছি, মাকে বলেছি, মা জানো তোমাকে একজন এই কথাটা বলেছে। তো আসলে বাবা মার কথা ভেবে হয়তো বা এখন আমি কষ্ট পাচ্ছি, বাট আমার চারপাশে মানুষগুলো অনেক ভালো আছে, আমি হয়তো আমাকে একটু বেশি ভালোবাসি এখন সবার কাছে মনে হয়। অনেকে আমাকে রোবট বলে, অনেকে আমাকে বিজি ম্যান বলে, আমার বন্ধুরা আমাকে সারপ্রাইজ ম্যান বলে ডাকে। তো সব কিছুই কিন্তু কিছু একাকিত্ব হয়তো বা আমার আশ্চর্য আসছে, হয়তো বা সবাই বুঝেছে কেন ওই মানুষটা এমন, কেন এত বেশি বাস্তবতার কথা বলি। শুধু ও না, নিজের লাইফটা ওখানে স্ট্রাগল করে পর্যন্ত চলছি, তো ফ্যামিলিকে কেন যেন খুব বেশি ভালোবাসি, কোনোভাবেই তারা ছোট হোক একদমই কখনই চাইনি।
আপনি আপনার জায়গায় ভালো থাকুন, আমি আপনার পুরো ব্যাপারটার থেকে সাথে নৈতিক ভাবে আমি সমর্থন জানাচ্ছি। এবং নার্সিসিজম কথাটা হয়তো কথার প্রসঙ্গে চলে এসেছে, এটা সত্যি কথা, যদি আপনি আপনার কান্নাকে বরণ করে নিতে পারেন, আপনার দীর্ঘ নিঃশ্বাসকে যদি আপনার স্যাক্রিফাইজের বড় একটি জায়গা বলে মেনে নিতে পারেন, আর সবকিছু ঘটে চলেছে অবশ্যই আপনার বাবা এবং মায়ের অধুরা দেখা এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, আর এই কাজটার জন্য সত্যি যদি আপনি ব্রতী হয়ে থাকেন, তাহলে আপনি সত্যি সেই সন্তান যে সন্তানের জন্য মুখিয়ে থাকে প্রত্যেকটি বাবা মা, আপনি হচ্ছেন সত্যি সেই পুরুষ যে সত্যিকার অর্থে কাল পুরুষ। আমিও বলবো আপনার বাসন্তীর মতো করে, আসলে সেই বাবা মা ধন্যী যে বাবা মা আপনার মতো সন্তান পৃথিবীতে নিয়ে আসেন, সত্যি সেই বাবা মা সত্যি অনেক বেশি পুণ্যবান, যে বাবা মার প্রত্যেকটি কন্ট্রিবিউশনের মধ্যে অনেক বেশি হালাল কন্ট্রিবিউশন লুকিয়ে থাকে। পক্ষান্তরে সেক্ষেত্রে হয়তো সম্ভব মহসিন আপনার মতো সন্তানকে পৃথিবীতে নিয়ে আসা, যে কারণে আপনার মন যেখানে ভেসে যাওয়ার কথা, আপনি যেখানে ভেসে যাওয়ার কথা, সেখানেও আপনি পরিবারের কথা চিন্তা করে, বাবা মার কথা চিন্তা করে, শেকড়ের কথা চিন্তা করে আপনি নিজেকে সামাল দিতে পেরেছিলেন। এবং ফাইনালি বাবা মা যেরকম স্বপ্ন দেখেন সেই স্বপ্নের দিকে আপনি নিজেকে তাড়া করে ফিরছেন, এতে আপনার ভালো লাগুক অথবা না লাগুক, চোখ দিয়ে পানি পড়ুক অথবা না পড়ুক, আপনার মনের মানুষ আপনার সাথে থাকুক অথবা না থাকুক, কারো স্বপ্ন বাস্তবায়নের জন্য, কারো কারো ঘর বিনির্মাণের জন্য, কারো মনের মতো করে বাঁচবার জন্য, এভাবে আপনি দীর্ঘ নিঃশ্বাসের চোখের পানিকে স্যাক্রিফাইস করতেছেন। আমি নৈতিকভাবে আপনার কাছে সমর্থন জানাচ্ছি এবং বিশ্বাস করি সবকিছু মিলিয়ে আপনি সবকিছু মিলিয়ে ভালো থাকবেন এবং আপনার ভালোবাসার মানুষও অনেক ভালো থাকবে আমি প্রার্থনা করি। বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, শেষ মুহূর্তে বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। প্রচুর পরিমাণে টেক্সট আসছে মহাসেন, সবাই হয়তো সমর্থন করছে, অনেকেই হয়তো বলছে যে আপনি উদ্যোগটা নিলেও পারতেন, কিন্তু উদ্যোগ নিলে আবার কি ঘটনা ঘটতো সেটা তো আমাদের চোখের সামনে ঘটেই থাকে। মানে হ্যাঁ, যদি আপনি সত্যি ওটাকে ম্যানেজ করতে পারতেন সেটা অনেক বড় ব্যাপার, কিন্তু ম্যানেজ করার পসিবিলিটি আসলে 90% ক্ষেত্রেই থাকে না যা আমরা দেখি পক্ষান্তরে। তো ফাইনালি বিদায়ের আগ মুহূর্তে
শ্রোতাদের কাছে বলবো, আমি জানি না কি মেসেজ দিতে পেরেছি আমার জীবনের গল্পটা থেকে, তো আসলে আমার কাছে মনে হয় মানুষ যখন হেরে যায়, হেরে গিয়ে যা শেখে সেটাই হয়তো বাস্তবতা। আর কিছু কিছু সময় অনেক মানুষ আছে আমাদের চারপাশে, আমরা বুঝে উঠতে পারি না তারা মানে আসলে তাদের তাদের জীবনের গল্পগুলো কেমন, খুব সহজে তাদের সাথে অন্যভাবে ট্রিট করি। তো জানি না জীবন থেকে কি শিখেছি, তবে হয়তো বাস্তবতা শিখতে পেরেছি।
তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM বস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে। আহ্বান আমি করে চলেছি বন্ধু, 45 নামানা টাওয়ার, 15 ফ্লোর গুলশান এক, ঢাকা 1212, 45 নামানা টাওয়ার, 15 তলা গুলশান এক, ঢাকা 1212, এবং যে নম্বরে তোমরা যোগাযোগ করবে 01841904928, 01841904928। এই আহ্বান তোমাদের কাছে পৌঁছে যায়, এই আহ্বানে সাড়া দিয়ে তোমরা সবাই একজোট হয়ে সবাই মিলে চেষ্টা করো বন্ধু, কোনো একটি ভালো কাজের জন্য। অনেক রাত, এর মধ্যেও অনেকেই অনেকের মতো করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে চলে এসেছে বন্ধু। এখন রাত বাজে প্রায় 1:22। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
আমি মুহাদ্দিস হোসেন, বনানী থেকে আসছি।
অনেক রাত, কি মনে করে এত ঠান্ডার ভিতরে?
একটু আগে একটা ভাইয়া ওনার ওয়াইফ নিয়ে একটা বাচ্চা নিয়ে আসছিল, তখন মানে ভাইয়া কিছু বলছিল আর কি, তখন আমি চিন্তা করলাম যে আমারও তো অনেক কিছু করার আছে, বাট অনেক সময় হয়তো বা চিন্তা করে যে করা আছে বাট কিছুই করতে পারি না। তো একসাথে আমি আবার আপনাকে যাকে আর কি না দেখলে না, আমি প্রথমে আপনাকে মানে যেই লোকটা দিয়ে আর কি বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে এত কিছু মানে হচ্ছে, তাকে মানে দেখা প্লাস ওনার ডাকে আমি মানে চাচ্ছিলাম যে একটু সারা দিয়ে যদি আমি বাংলাদেশের মানুষের জন্য কিছু একটা করতে পারি, আমি নিজেকে আর কি অনেকটা ধন্য মনে করি।
আপনার নাম কি?
আমার নাম মুহাদ্দিস।
মুহাদ্দিস
থেকে আসছি।
আপনাদের মতো ছেলেরা এবং যারা যাদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশের উত্তরাধিকারী, যাদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ন্যস্ত, তারা এইরকম যখন তাদের মাইন্ডসেট, তাদের ভিতরে এই ধরনের ভ্যালু যখন কাজ করে, তখন আমাদের মতো মানুষ আমরা স্বপ্ন দেখতেই পারি যে আমরা আসলে আমাদের ভালো যে কোনো কাজগুলোকে সার্থক ভাবে রূপ দিতে পারবো। এখন বাজে 1:24, মহাদেশ ছুটে এসেছে মানুষের আহ্বান।
সত্যি কথা বলতে মানে আমি আমার পক্ষ থেকে আর কি যতটুকু সম্ভব যদি একটু কর্ডিয়ালি এক্সপেক্ট করতেন মনে খুশি হতো। আমি একটু শীতের বলতে মানে আমি আমার জন্য দুইটা জামা কিনছিলাম, জাস্ট আমি একটা গায়ে দিচ্ছি আর একটা ব্যাগে রাখছিলাম, যে পরে প্রায় এই
আচ্ছা মহাদেশ, আমি 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 অলরেডি আমি কিন্তু আমি খুশি হয়েছি আপনার এই কন্ট্রিবিউশনের কথা শুনে। এখন আপাতত প্রয়োজন নাই, ওই দুইটা জামার আপনার দরকার আছে, আপনি একজন ছাত্র মানুষ, চাইলেই আপনি কিনতে পারবেন না। তবে আপনি যেটা করতে পারবেন, আপনি ক্যাম্পেইন করুন, আপনি আমাদের এই 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 মানুষের পাশে দাঁড়ানোর কথা মানুষের কাছে পৌঁছে দিন। যত বেশি সংখ্যক মানুষের কাছে এটা পৌঁছাবেন, আমি বিশ্বাস করলে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে দেখছেন, তিনি আপনার
প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া তথ্যকে একটা করে গরম কাপড় শীতের মানুষের কাছে, শীতার্থ মানুষের কাছে পৌঁছে গেল, এইভাবে হয়তো আপনাকে কবুল করে নেবেন। আপনার প্রয়োজন নাই সরাসরি ওইটা দেওয়ার, বাট আমি অনুরোধ করছি যে প্লিজ, এই যে এত রাতে আপনি ছুটে এসেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং সত্যি অনেক কৃতজ্ঞ যে এমন মানুষও আছে আমাদের সাথে। তো আমাদের ভয় পাওয়ার, চিন্তা করার, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনি জাস্ট ক্যাম্পেইন করেন, যে যেমন করে, নিজেরাও যদি নিজেদের মতো করে শীতার্থ মানুষগুলোর পাশে দাঁড়ায় তাতেও সমস্যা নাই, যে কোনো ফর্মেটে যে কোনো ভাবে মানুষের পাশে দাঁড়ালেই হলো। প্রচন্ড কষ্টে আছে উত্তরের জনপদের মানুষ পেয়েছেনি, এবং গোটা ঢাকাতে, ঢাকা শহরেও কিন্তু আমরা শীত অনুভূত করছি। আসার সময় সেটাই বলছি আর কি, চারিপাশের অবস্থা এরকম, সেটাই বলছি যে আপনি আপনার মতো করে সব জায়গাতে ক্যাম্পেইন করুন, এই ইনফরমেশন গুলো পৌঁছে দিন। মহাদেশ আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রণাম, ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে। আমি অলরেডি গ্রহণ করেছি আপনার ব্যাপারটা, বাট এমনি সরাসরি এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই আপাতত, আপাতত সরাসরি দেওয়ার দরকার নাই, আপনি শুধু এই তথ্যটা সবার কাছে পৌঁছে দেন। এভাবেই বন্ধু আপনারা কন্ট্রিবিউট করতে থাকেন।
আমি অত মানে এতটা ভালো ফ্যামিলির না, মধ্যবিত্ত একটা ফ্যামিলি, তো আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে যেখানে আছে যার যতটুকু সামর্থ্য আছে, যে বাড়ির পাশে রাস্তার পাশে মানে যেখানে আছে একটু যাতে মানে ওই রাস্তার পাশে সেই উলঙ্গ ছেলেটার দিকে একটু
থাকে। এটাই হওয়া উচিত, এবং যেভাবে আপনি ভাবছেন আপনার এই কষ্ট একইভাবে যেন সমস্ত মানুষকে স্পর্শ করে, স্পেশালি যারা খুব বেশি ভালো আছেন তাদেরকে যদি স্পর্শ করতো, তাহলে এটা সময়ের ব্যাপার মাত্র, এ ধরনের দৃশ্য আমাদেরকে দেখতে হতো না। থ্যাংক ইউ মহাদেশ আপনার এত রাতে আমাদের মাঝে আসবার জন্য। বিদায় নিচ্ছি আমরা অনুষ্ঠান থেকে, কিন্তু মুখিয়ে আছি আপনাদের অপেক্ষায়, যে ফর্মেটে অনুষ্ঠান করি না কেন, ভালোবাসার বাংলাদেশ অথবা এফএম দোস্তি, উদ্দেশ্য কিন্তু একটাই, আলটিমেট ডেস্টিনি কিন্তু একটাই, টু হেল্প পিপল, সাথে মানুষের থাকা, মানুষকে ভালোবাসা, যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকা, মানুষের পায়ে পা রেখে একসাথে পথ চলা, এটাই কিন্তু আমাদের আলটিমেট ডেস্টিনি। এবং আমাদের যে এফএম লিসনার্স কমিউনিটি যেটা আপনারা বলেছিলেন তৈরি করতে, তা আমরা ফাইনালি তৈরি করতে সক্ষম হয়েছি, এবং এফএম দোস্তির ব্যানারে আমরা কিন্তু এই প্রোগ্রামটির উদ্যোগ নিয়েছি। সবাই মিলে আমরা চেষ্টা চালিয়ে যাব বন্ধু, যাতে করে এই শীতার্থ মানুষগুলোর পাশে থাকা যায়। আমাদের ঠিকানাটা আমরা বলছি বারবার, আরেকবার বলছি, 45 নাভানা টাওয়ার 15 তলা গুলশান এক ঢাকা 1212, 45 নাভানা টাওয়ার 15 তলা গুলশান এক ঢাকা 1212, এবং আমাদের সেল নাম্বার যেটাতে আপনি কানেক্ট করতে পারবেন 01841904928, 01841904928। জরুরি না শুধু আমাদের মাধ্যমে আপনারা এই কন্ট্রিবিউশনটা পৌঁছে দেবেন, আপনারা আপনাদের মতো করে যদি শীতার্থ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ান, সেটিও হবে আমাদের এই উদ্যোগের একটি অংশ। এবং আপনারা আসুন, আপনারা এই শীতার্থ মানুষগুলোর জন্য গরম কাপড় নিয়ে আমাদের এখানে চলে আসুন, আমরা একসাথে সেই কাপড়গুলোকে ক্যাটাগরিক্যালি প্যাকেজিং এর কাজটা কমপ্লিট করে দেন, এই মানুষগুলোর হাতে আমরা কাপড়গুলো পৌঁছে দিই। আমরা এক্ষেত্রে চেষ্টা করব শুধুমাত্র ঢাকার মধ্যেই এর ব্যাপ্তিটা সীমাবদ্ধ না রেখে, স্পেশালি উত্তরের জনপদগুলোতেও যাতে করে আমরা এই কাপড়ের একটি বিশাল অংশ পৌঁছে দিতে পারি, অবশ্যই যখন এই প্রচন্ড শীত জাঁকিয়ে বসেছে এই সময়কালীন সময়ের মধ্যেই। দেরি হয়ে যাবে বন্ধু, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ ডু কন্ট্রিবিউট, আপনারা চলে আসুন, আমরা মুখে আছি আপনাদের অপেক্ষায়, প্লিজ চলে আসুন, প্লিজ চলে আসুন, প্লিজ চলে আসুন। যেভাবে বললে আপনাদের মন নরম হবে আমি জানা নাই, স্রষ্টা তুমি আমাকে শক্তি দাও, আমার কণ্ঠ আমার কথার মধ্যে সে দরদ তুমি দিয়ে দাও, মানুষ যেন সত্যিকার অর্থে এই আবেগে ভেসে যায়, বিনিময়ে আমার শীতার্থ মানুষগুলোর কিছুতে উপকার হয়। প্লিজ চলে আসুন, প্লিজ চলে আসুন, গরম কাপড় দিয়ে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ায়, মানুষের পাশে থাকি, মানুষকে ভালোবাসি, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে যখন ওই পারে যাব, স্রষ্টার সাথে দেখা হবে, তিনি হয়তো সব কিছুর বিনিময়ে আমাদেরকে ভালোবাসার স্থান করে দিবেন, এবং সেই জায়গাতে আমাকে নিয়ে রাখবেন, আমাদেরকে নিয়ে রাখবেন যে জায়গার স্বপ্ন আমরা দেখি। বিদায় নিচ্ছি আজ বন্ধু, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সামনের সপ্তাহে আবার দেখা হবে এই প্রত্যাশায়, বিদায়।
ভালোবাসার বাংলাদেশ ¶¶
বন্ধু, আপনারা শুনছিলেন প্রাণাম ভালোবাসার বাংলাদেশ। বিদায় নেবার একদম শেষ মুহূর্তে চলে এসেছে, কিন্তু কিছু নাম না পড়লেই নয়, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শাহাদাত সরকার বাবু ছিলেন, মাহিদুল ইসলাম, সুলতান মানিক, মোহাম্মদ মোবারক চুক্তিবাদ, ইকরাম মাহমুদ, ফয়সাল লাবিব, কানিস ফাতেমা, আর আমাদের সঙ্গে ছিলেন সায়েদ আহমেদ শুভ, সুজন রয়, এস কে সুমন, সুমাইয়া বৃষ্টি, আবু সাহেব, রতন আহমেদ, মিস্টার ফরহাদ সহ আরো অনেকে ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য এবং এত এত কমেন্ট করার জন্য। বিদায় নিতে নিতে যে কথা বলতে চাচ্ছি বন্ধু, অবশ্যই কিন্তু আমাদের সবারই উচিত এইসব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো দরকার। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটা আমি আবারও বলছি, 45 নাভানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান 1, ঢাকা 1212। এবং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। আর বন্ধু, বিদায় ঘন্টা তো বেজে গিয়েছে, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সামনে বৃহস্পতিবার আর রিমা থাকবো আপনারই সঙ্গে নতুন কোন অতিথি নিয়ে, নতুন ভালোবাসার গল্প, সবকিছু মিলিয়ে অসাধারণ ভালোবাসার গল্প এবং ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন।
বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসেনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। বাইরে প্রচন্ড শীত, শীতার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে। বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসেনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। বাইরে প্রচণ্ড শীত, শীতার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে।
থাকার কারণ আজকে This track was downloaded from FusionBD.com.